exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথিতার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছা শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবে। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতুর সাথে আছেন আপনি এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকের অতিথির কাছে যাচ্ছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিই, যেখানে ফোন করলে আপনিও এখানে এসে আমার সামনে বসে গল্পটা বলতে পারবেন এবং লাখো লাখো শ্রোতা সেই গল্পটা শুনবে এবং সেই গল্পটা থেকে জীবনে অনেক 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 কিছু শিক্ষা নিবে সে। এবং গল্পগুলো বলতে পেরে অনেক সময় হয় কি, যিনি গল্পটা বলতে আসেন তিনিও মানসিক অনেক প্রশান্তি পান, কারণ অনেক কিছুই তার বলার থাকে যেটা হয়তো উনি যাকে বলতে চাচ্ছেন বলতে পারছেন না, এবং ওই একজনকে বলতে যাওয়ার মধ্য দিয়ে আপনারা সবাই শুনতে পান আপনাদের জীবনের অনেকগুলো স্টেপ আপনারা ভুলভাবে হয়তো নিতে যাচ্ছিলেন গল্পগুলো শুনলে, সেদিকে আর পা বাড়ান না। সেজন্য বলছি ফোন করুন আমাদের নম্বরটাতে, আপনার গল্পটা বলুন 09613892892। আবার বলছি 09613892892। এখানে ফোন করবেন এবং তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর ফেসবুকে কানেক্টেড থাকুন আমার সাথে, আমার পেজের অ্যাড্রেসটা হচ্ছে URL অ্যাড্রেস, যেটা দিয়ে সার্চ করলে আপনি অরিজিনাল পেজটি পাবেন, সেটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এখানে আর্য সেতু যে পেজটা পাবেন যেটা 40,000-এর বেশি লাইক রয়েছে সেটাই অরিজিনাল, আপনি সেটাতে লাইক দেবেন। আর্য সেতু নামে অনেক ফেক পেজ রয়েছে, একটু অ্যাভয়েড করতে হবে, অনেক ধরনের বিপদে কিন্তু পড়ছেন অনেকে ফেক পেজের সাথে কানেক্টেড থেকে, তো কেয়ারফুল। যাই হোক, আর কথা না বাড়াই, অতিথি রয়েছে আজকে, ওনার কাছে যাই, নামটা শুনি আপনার, একটু নামটা বলবেন।
আমার নাম মোহাম্মদ বশির আহমেদ।
মোহাম্মদ বশির আহমেদ, বশির আমাদের এখানে আছে, তার জীবনের গল্পটা বলবে। বশির বয়স কত হবে এখন?
এখন 23 বছর।
আচ্ছা, আর আপনি কোথেকে এসেছেন এই মুহূর্তে?
আমি লালনের দেশ কুষ্টিয়া থেকে আসছি।
আচ্ছা, বেশ, কুষ্টিয়া থেকে এসেছেন। কুষ্টিয়া আমার খুব প্রিয় একটা জায়গা, আর সেখান থেকেই আজকে চলে এসছে আমাদের আজকের অতিথি, তার জীবনের গল্পটা বলবে। 23 বছর বয়স, শুরু করুন আপনি, ছোটবেলা থেকে শুরু করুন।
আমার জন্মের পরপর থেকে আমার শোনা কথা, আমার আম্মু, আমি যখন জন্ম মানে জন্ম হই তারপরে আমার হচ্ছে হাঁপের ব্যায়াম থাকে, মানে আমার মাথা ছিল মোটা, সর্দি ছিল চিকন, সবসময় কাশি সর্দি লেগেই থাকতো। তখন একদা কবিরাজ বলছিল যে আমার আম্মুরে তুমি হচ্ছে গোসল করতে পারবে না 6 মাস, তোমার দুধ খাবে, ওই দুধ খেলে হয়তো ওর আবারও ঠান্ডা লাগবে।
আমার আম্মু গোসল করতে পারবেন না 6 মাস?
জি জি,
মানে এই রোগটা হলে কি ঠান্ডা লাগলে রোগটা বাড়ে?
জি জি, আমার এটা বলছিল হাঁপানি রোগ, ঠান্ডা থেকে। পরে হচ্ছে আমার আম্মু 6 মাস আমার কারণে গোসল করি নাই।
ও, আপনার আম্মুই গোসল?
না না, 6 মাস আমি ওর দুধ খাবো বলে, এই কারণে 6 মাস আমার আম্মুর শরীরে শ্যাওলা পড়ে গেছিল গোসল না করাতে, ফেটে ফেটে গেছিল।
মা ছাড়া কিন্তু পৃথিবীর কেউই গাজার করবে না।
জি,
মার বন্ধন সে এক নারীর টান, সে এক অদ্ভুত জিনিস, সেটা নতুন করে বলার কিছু নেই। এই মায়ের এরকম অপূর্ব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে আজকে গল্পটা শুরু হচ্ছে। প্রিয় শ্রোতা, বশিরের জীবনের গল্পটা শুরু হলো এত সুন্দর ভাবে, দেখি কোন দিকে যায়। সবাই সাথে থাকবেন, তারপরে বলেন।
জি, পরে আপনার আরামু গোসল করে না, খুব খারাপ অবস্থা, আস্তে আস্তে ইনশাল্লাহ দোয়া আমি সুস্থ অবস্থায় চলে আসি। আমার এলাকার মধ্যে আমি খুব চঞ্চল প্রকৃতিক বেড়ে উঠি, চঞ্চল প্রকৃতিক ছেলেরা যেভাবে কাজকর্ম করে আমু সেভাবে করতে থাকি। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসতো, আমার জন্য আমার আব্বুরা কোনোদিন বড় মাছ খাইতে পারি নাই। আমার একটা বদব্যাস ছিল ছোটবেলায়, আমি যখন মাছ ভাত খাইতাম তখন আমার প্লেটের চারিদিকে মাছ সাজাই দিতে হইতো, আর যেটুকু হাত দিব সেই জায়গাটা ফাঁকা থাকবে, যার কারণে বড় মাছ কিনলে তো সব জায়গায় সাজাই দিতে পারবে না। আমার জন্য প্লেটের চারিদিকে ছোট মাছ সাজাই দিত, আর আমি যেই গিলাসে পানি খাইতাম সেই গিলাসে কেউ পানি খাইতে পারবে না, আমার আব্বু না আমার আম্মু না।
মানে আপনি দিতেন না?
না না, আমি দিতাম না। আমি হচ্ছে আমরা দুই ভাই দুই বোন, আমি সবার ছোট। আমি
মানে পরিবারের অশান্তি বা অভাব এগুলো কিছু ছিল না?
না, আমাদের ফ্যামিলি খুবই ভালো ছিল। আমার বাপ ছিল গ্রামের একজন কৃষক, অনেক পরিমাণ ধান পাইতো, পেঁয়াজ চাষ করতো, গরু পালতো, অনেক সুন্দর ফ্যামিলি, মানে আমার জীবনে কষ্ট পেতে দিই নাই। তারা নিজেরাও যদি কষ্ট পাইছে, আমার কোনোদিন দুঃখ কষ্ট পেতে দিই নাই। আর মা আমার ছোটবেলা থেকেই আমাকে ডাকতো নায়ক বলে।
আচ্ছা,
আমার নাম বসির বলতো না, বলতো যে আমার ছেলে একদিন নায়ক হবে, দেশের ছবি করবে, চলচ্চিত্র ছবি করবে, এমন ই করে দিত, আশ্বাস দিত। আমি মার্বেল খেলতাম, এক পাড়া থেকে আর এক পাড়া যাইতাম, আমার মা গরুর দুধ দোয়াই আপনার হচ্ছে করে না, ওই জাল দিত না, কাঁচা দুধ নিয়ে আমার পাড়ায় খুঁজতে যাইতো। অনেক দূর থেকে বলতো, এই নায়ক আসিত নাকি, নায়ক আসিত নাকি, আমি বলতাম যে আসি আম্মু, সে দুধ খাওয়াই দিত, নিজে হাতে ধরাই খাওয়াই দিয়ে আবার বাসায় চলে যেত।
ছোটবেলায় যে অসুখটা হলো ওটা কি চিকিৎসা করে আস্তে আস্তে?
জি, ওটা হচ্ছে কবিরাজের চিকিৎসার মাধ্যমে ওটা সুস্থ করা হয়। আমার 3 বছর পর্যন্ত, আমি বুদ্ধি হওয়া পর্যন্ত দেখছি আমার সারা শরীরে পান আর আপনার সরিষার তেল হচ্ছে আগুন দিয়ে জ্বালাই জ্বালাই ওই সরিষার তেল একটা গরম করে একটা কেমন যেন কালার করে করে আমার ওই গরম তেল সারা শরীরে, মানে গোসল করালে যেভাবে হয় আমাকে ওইভাবে রাখতো রাত দিন 24 ঘন্টা শুধু ভিজা অবস্থায়। জানি না, পরে শুনলাম যেন ওই সরিষার তেল আর পানের কি বলে হাঁপানি রোগটা সারে এই কারণে, এইভাবে রাখতো। আমি যে বিছানায় শুইতাম আলাদা করে দিত, বিছানা তো নষ্ট হয়ে যাবে সরিষার তেলে, এত পরিমাণ সরিষার তেল দিয়ে রাখতো। পরে আস্তে আস্তে আমি বেড়ে উঠলাম, উঠতে থাকি আমাদের এলাকাতেই, অনেক ভালোভাবে দিন যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ আমার বড় বোনের বিয়ে হয়, তার কিছুদিন পর আমার ছোট বোনের বিয়ে হয় আমার খালাতো ভাইয়ের সঙ্গে। ছোট বোন ছিল একটু কালো।
বিয়েটা কি পারিবারিক সম্মতিতেই হয়?
জি, পারিবারিক সম্মতি হয়। পরে আপনার কিছুদিন পর নির্যাতন করতে থাকে আমার বোনের উপর, যৌতুকের জন্য অনেক দাবি করে আর আপনার মারধর করে। অনেক বড় বড় আমার বোনের চুল ছিল, আমার খালা তিনি হচ্ছে চুল কাইতে দেয় আমার বোনের, চুল কাইতে ছোট করে দেয়, বলে যে তুই কাজ করতে আসনি, বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনিস নাই, তুই এইভাবে আইছিস। পরে আমার সারাই দেবে, ডিভোর্স দিয়ে দেবে আমার আপার। পরে আমার পরিবার থেকে কেস করা হয়, মেয়ের তো আমার বোনের ওই জায়গা দেবেই, কেস চলাইতে যে আমাদের আর্থিক একটু ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী আপনার হচ্ছে আমার আব্বুর হচ্ছে প্যারালিস হয়ে যায়, এক হাত এক পার দিকে প্যারালিস হয়ে যায়। পরে আমাদের উপার্জন করা আর কেউ নাই, শুধু আমার আব্বুই ছিল পরিবারের। আস্তে আস্তে একটু সংসার ডাউনের দিকে যায়, আমাদের দোকান ছিল, আপনার কেস চালাইতে চালাইতে আমার আব্বা তো আর মাঠে কাজ করতে পারে না। পরে আস্তে আস্তে আমাদের দোকানও বিক্রি করে দিই, মাল শপিং করে আরেকজনের কাছে দোকান বিক্রি করে দিই। দোকান বিক্রি করে দেওয়ার পরে আপনার হচ্ছে আমার ভাই লেখাপড়া করতো, উনি খুবই ভালো ছাত্র ছিল, নাম তার নাসির, আপনার বৃত্তি পাইছিল, কিন্তু সে ক্লাস 6 পর্যন্ত আর লেখাপড়া করতে পারে নাই, আমার আব্বু তো পড়ার কোনো ক্ষমতা নাই, পরও লেখাপড়া না করে কাজে লেগে যায়। পরে আমাকে লেখাপড়া করায়, আমি আস্তে আস্তে হাই স্কুলে উঠি, হাই স্কুলে ওঠার পরে স্কুলে যাই, অনেক কিছু ভালো মন্দ বুঝতে শুরু করি, কোনটা ভালো কোনটা খারাপ তখন সব কিছু বুঝতে পারি। স্কুলে যাওয়ার পর আমার মানে ভিতরে একটা যে প্রেম জিনিস, এই জিনিসটা আমি অনুভব করতে পারি যে প্রেম করতে হয় কিভাবে, কি এই ফিলিংসটা আমার মধ্যে আসে
কিভাবে।
আমার যখন বারান্ত বয়স হয়ে গেছে আমি তখন বুঝতে পারছি নিজে নিজেই যে ভালোবাসা করলে কি হয়, কেমন কি নিজের প্রতি ফিলিংস, আমি এই জিনিসটা বুঝতে শুরু করি।
এটা বুঝতে শুরু করেন, ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার কোনো ঘটনা আছে যে ঘটনার দ্বারা আপনি উপলব্ধি করলেন যে প্রেম, প্রেম ব্যাপারটাকে বুঝতে হবে, খুব কিভাবে বুঝলেন?
না, আমি এটা আমি বুঝলাম হচ্ছে কোনো ইস্যুতে না, আমি নিজের থেকে জানি, এবং বন্ধু বান্ধব যারা আছে হয়তো আমার স্কুলে আমি ছোট ছিলাম, যারা বড় ছিল তারা প্রেম করে, আর আমি ছিলাম হচ্ছে ওদের চিঠি আদান প্রদান করতাম মাঝে।
কোন ক্লাসে তখন আপনি?
তখন আমি ক্লাস 7 পড়ি।
আচ্ছা,
তখন আমি আপনার হচ্ছে চিঠি আদান প্রদান করি, তারপরে নিজে নিজেই ভাবি যে আমি তো নিজেও এখন বুঝতে শিখেছি আমি প্রেম করবো। তো স্কুলের আমার চয়েস প্রথমটা আমি সব থেকে ভালো মেয়ের প্রপোজ করবো, প্রথম প্রথম স্কুলে একটা সব থেকে বেটার মেয়ে আমার চয়েস হলো, আমাদের আমাদের সঙ্গে পড়তো, আমি তাকে প্রথম প্রস্তাব দিই, পরেও আমাকে প্রত্যাখ্যান করে। আমি কিছু মনে করি না, কষ্ট পাই না, আমি নিজেকে একটু মানে হাস্যকর ভাবছিলাম, আমার জীবনে প্রথম প্রেম এমন ই করলো, কোনো কিছু মনে করি নাই। পরে এমন করতে করতে আপনার আস্তে আস্তে আমি ক্লাস 9-8 যাই, এর মাঝে আমি স্কুলে যাই, সব কিছু ঠিক আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাই, 3 বার পুরস্কারও পাইছি গান গেয়ে, অনেক ভালো দিন যাচ্ছে।
গান গাইতে পারেন আপনি?
জি জি, আমি গান গাইতে পারি।
এটা শোনাই দিন কোন একটা ফাঁকে।
জি,
আচ্ছা,
আপনার হচ্ছে তখন আমি প্রবল ক্লাস 10-10 উঠি, তখন আমার বন্ধুর মা ওই বাড়ি যায়, যাওয়ার পর ওই জায়গা একটা মেয়ে আমার দেখে প্রথম দিন দেখাই আমাকে হাসছে। তা আমি ভাবলাম এই মেয়েটা আমার দিকে হাসছে, কারণটা কি? পরে আমি ওই মেয়েকে ডাক দিলাম, বললাম এইদিকে আছো, ওই মেয়ে আমার কাছে আসলো, বললাম পাশে বসো, বসলো, বলতেছি যে তুমি আমার দিকে হাসছো কেন, বলতেছে এমনি, বললাম এমনি কেউ কারোর দিকে হাসে, আমি তোমার তো কোনোদিন দেখি নাই, হয়তো বা তুমিও আমাকে দেখো নাই, তো বলতেছে তোমার আমার দেখা হয়েছিল ওই আগের জন্মে।
এই কথাটা বললে হচ্ছে আপনার বন্ধুর ব্যান হয়, তাই তো? আচ্ছা, তখন তো আপনি ক্লাস 7 8 9
না না তখন নিউটেন উঠছি
নিউটেন
সবে মাত্র।
আচ্ছা, দেখ, তারপরে
কিছুদিন পর আমার ফোনে ফোন দিল, দরবা বলতেছে আমি সেই। আমি বললাম যে আচ্ছা ফোন দিছো কেন, কাছে আপনার খুব ভালো লাগে, আপনার বন্ধুর সঙ্গে এর আগে অনেকবার দেখছি। বললাম তো আমি দেখি নাই। বলতেছে যে আমি আপনার অনেক ভালোবাসি।
বললাম উনি বলতেছে এটা?
জি, ওই মেয়ে বলতেছে আপনি খুব ভালোবাসি। তা আমি খুব মানে যত্ন সহকারে গ্রহণ করে নিলাম। বললাম যে আমার এই জীবনের প্রথম কি আমার অন্য মানে মেয়ে আমাকে প্রস্তাব দিল। আমি তো মেয়েকে দিছিলাম কিন্তু তারা আমার প্রত্যাখ্যান করেছে যে আপনি দিলেন, এর জন্য আমার অনেক সৌভাগ্য, নিজের আমি গর্ব বোধ করি এমন করছি। তখন মেয়েটা হাস, ওর সঙ্গে কথা বলি, বলতে বলতে এর মাঝে আমার আম্মু মেন্টালে প্রবলেমে পড়ে। আমাদের সংসার প্রথম খুবই ভালো ছিল, পরে মাঝে একটু ডাউন হয়, তারপর আরো সমস্যা দেখে। আমার মা আগে খুবই ভালো ছিল, স্বাভাবিক অবস্থায় নিজের হ্যান্ডেল করতো, সংসার হাল চাষ করতো, নিজেই গরু দিয়ে চাষ করতো, খেতে নিজে ধান মাথায় করে বাড়ি নিয়ে আসতো।
মানে আপনার বাবা প্যারালাইজ হয়ে যাওয়ার পরে উনি করতেন?
জি জি, সব দার ভাই ছেনি ছিল।
তো মেন্টাল সমস্যাটা কিরকম কি হলো?
এটা হচ্ছে আমার আম্মু হচ্ছে প্রচুর পরিমাণ পান খাইতো, সুপারি দিয়ে, একবারে একটা সুপারি একটা পানের সঙ্গে একবারই খাইতো
বাবা,
যার কারণে মাথায় প্রবলেমটা হয়ে যায়।
আচ্ছা, মানে এটা থেকে মাথার প্রবলেম হতে পারে হয়তো বা, আই এম নট শিওর। সুপারির অনেক গুণাবলী আছে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে এটা সাইড ইফেক্টটা আছে, হয়তো বা কোনো ব্যাখ্যায় আছে যে হয়তো বা এমনিতেই মাথায় সমস্যাটা হলো অথবা সুপারিতে হলো, নট শিওর, জেনে ব্যাপারে হয়তো কথা বলবো আমরা। যাই হোক, হ্যাঁ, ওর ভাষ্য মতে, বসিয়ের ভাষ্য মতে ওর মার প্রচুর পরিমাণে সুপারি খাওয়ার ফলে এই ব্যাপারটা হলো। আসলে কি এটা কি ডাক্তারি চিকিৎসা এটাই বের হয়েছে
না? না, এটা আমরা প্রথম ধারণা করেছি, পরে আপনার আমরা আমার মা ওই ভাত রান্না করে, আমাদের তো গ্রামে গরু আছে, গরুর গোবর আছে, গোবর দিয়ে ভুসি ভাঙে, রোদে শুকায়, ওইটা শুকানোর পর ওইটা দিয়ে জাল দিতে হয়। পরে আমার আম্মু করে কি ভাতের মধ্যে ঘষিটা দিয়ে দেয়। সমস্যা যায়,
আমি এরকম একটা প্রশ্ন করতাম যে কি কি কর্মকাণ্ড উনি করতেন, এটা আমরা শুনলাম, আর কি কি হতো?
যেমন চাউল আপনার ওই বাথরুমে ঢেলে দিয়ে আসে, আপনি রান্না করতে গেলে তরকারির মধ্যে আপনি কিরোসিনের তেল দিত, এই ধরনের আচরণ শুরু করে। আর বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল, ওই জায়গায় আপনার মাটির তুলে আপনি পূজা করত। মানুষ যেভাবে যেভাবে অজু করে না, আমার আম্মু ঠিক অন্যরূপ অজু করত।
আচ্ছা,
এই স্বাভাবিক মানুষের মতো না, আলাদা করে। পরে
কিভাবে করত, অজু করত কিভাবে?
অজু করতো আপনি শুধু পেটে 3 বার করে পানি নিত এইভাবে, আর মাথায় এইভাবে পানি নিত।
আচ্ছা,
এইভাবেই করে পরে নামাজ পড়তো, অন্য ধরনের নামাজ।
নামাজ অন্য ধরনের?
নামাজ অন্য ধরনের, আপনার কোনো সিজদা দেবে না, ওইভাবে সূরা বলবে, ওইভাবে ওইভাবেই সেজদা দেবে, দাঁড়ায় নিয়ে অবস্থায় কোনো সেজদা নেই, জানে অম্মই সবকিছু বলবে।
আচ্ছা, এটা তো আপনি বললেনই যে ওনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল বা পাগল হয়ে গেল।
জি,
এগুলো তারই লক্ষণ। হ্যাঁ, তারপরে?
পরে আমি এটা দেখে আমার সবাই বলে তোর মা ভালো ছিল, এখন দেখ তাল লাগাইছে। মানে আমার চাচারা বলতেছে তোর মা বুড়োকালে ভুনতি ধরছে, তোর মা এখন এটা কি লাগাইছে, আমাদের কি বাইরে বেড়াইতে দিবি না? তা আমিও দেখছি আমার মা ভালো ছিল, এইভাবে কি করতে, কারণটা কি?
আচ্ছা, আপনার চাচারা বলছে যে আপনার মা এটা কি শুরু করলো? আচ্ছা, একটা মানুষের যদি কোনো কারণে মানে শরীর তো বিভিন্ন ধরনের অসুস্থতা আসতেই পারে, সেই সাথে মানসিক অসুস্থতা মানে মস্তিষ্কের কিন্তু একটা অসুস্থতা, এটা তো এটা হতেই পারে। এটা যে কেন বলছে আপনার চাচারা যে তোর মা এগুলো শুরু করলো,
মানে হঠাৎ করে?
আচ্ছা, অসুস্থতা হঠাৎ করে আসে, যাই হোক। হ্যাঁ,
এটা কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছিল না, হয়তো ভাবছিল,
তারা কি ভাবছিলেন?
তারা খারাপ মন্তব্য করছিল, হয়তো বা পাগলামো সাজাছে, বেটার বউ আইছে, মানে আমার ভাবি আইছে বাড়িতে নতুন নি করে, ধরেছে
ভাই বিয়ে করেছিল। আচ্ছা, তো আপনার ভাবি আসার পরে কি এগুলো শুরু হলো?
আমার ভাবি আসার আগে থেকেই কম বেশি হালকা আমরা বুঝতে পারতাম, অনুভব করতাম আমার মার একটু সমস্যা হয়েছে, কিন্তু আমার ভাবি আসার পরে একটু বেশি।
আচ্ছা, তো তারপর?
তারপরে পাগলামো করে, আমার চাচারা বলে তোর আম্মু বুড়োকালে ভুনতি ধরছে, এই ধরনের আমরা নামাজ পড়ি, বাড়ি বাইরে যাইতে পারি না। ওই আমাদের দিকে আইসক্রিম মাইকে ভ্যান গাড়ি করে এলাকায় বিক্রি করতে আসে, তাদের ধরে মারতে যায় আমার আম্মু। যারা হাঁড়ি পাতিল বিক্রি করতে আসে পাত্র, তাদেরকে ধরে মারতে যায়। পরে সবাইকে মারতে যায়, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বলে হাই হোসেন হাই হোসেন এমন একটা ভাষায় কথা বলে। স্কুলে যাওয়ার সময়
আমি বলতেন উনি
হাই হোসেন হাই হোসেন
এগুলো বলতে?
জি জি, ইনি এই কথাগুলো বলতে।
সিরিয়াস কেস তো তাহলে?
জি,
মানে আপনি একটু আগে বললেন যে নামাজও পড়তেন এবং উল্টাপাল্টা নিয়মে পড়তেন, জানি না কি হয়েছে, পরে আপনার গল্পই শুনতে পাবো। হ্যাঁ, তারপর কি হলো বলেন তো?
পরে আমি স্কুলে যাব, আমার আম্মুর ভাত রান্না করতে বলেছি সকালবেলা উঠে, সে ভাত ঠিকই রান্না করছে কিন্তু গোবর দিয়ে রান্না করছে।
গোবর দিয়ে ভাত রান্না করলো?
গোবর দিয়ে রান্না করছে, এটা দেখে আমার মানে হট হয়ে যায়। আম্মু এটা কি লাগাইছে? আমি পাশে বাঁশের একটা লাঠি ছিল, ওইটা দিয়ে আমি আমুক মারতে চাই না, হয়তো ভয় দেখাইতে চাইছিলাম, এমন করে বলতেছি তোর মাথা পা কিন্তু ঘাই মারি দেবেন, কিন্তু বুলার সঙ্গে সঙ্গে লাগিয়ে গেছে। কিভাবে যে লাগছে আমি আজও বলতে পারি না।
সমস্যা যাদের হয় তাদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছুই থাকে, এগুলো তো সবসময় আমরা দেখি আশেপাশে, সেই কারণে তো আপনি মাকে আঘাত করতে পারেন
না। আমি তো আঘাত করতে পারি না, কিন্তু আমি চাপে পড়ে পরিবারের প্রতিবেশীরা করছে, তোর মা এগুলা করছে, এটা করছে, ও করছে।
আচ্ছা বুঝতে পেরেছি, এটা করেছে, সে করেছে, এটার একটা প্রভাব পারিপার্শ্বিক যে চাচা আত্মীয় স্বজন এদের একটা ইয়ে ছিল, আপনার উপর প্রভাব ফেলেছে যে তোর মা এরকম করছে কেন, এরকম করছে কেন। একবার আপনারা ভাবেননি যে এটা একটা অসুস্থতা, এবং অসুস্থতা কখনো বলে কয়ে আসে না। এবং সবচেয়ে বড় অপরাধ করেছেন আপনি, যে এখানে একটা অপরাধমূলক শো যদিও এটা না, আপনার জীবনের গল্পের মধ্যে উঠে আসছে, এরকম গল্প থাকতে পারে, বাট আমি কখনোই এটা সাপোর্ট করবো না যে সন্তান কোনো কারণেই মা বাবার উপর চড়াও হবে, মা বাবার উপর ক্ষিপ্ত হবে, এটা কখনোই বসেবল না। যাই হোক, আপনি করেছেন তারপরে?
জি, আমিও চাই না যে কোনো ছেলে তার মাকে মারে,
চিন্তাতেই আসা উচিত, মাকে মারে সে কথা তো
জি, যে আমি আমার জন্য এত কিছু করছে, ছয় মাস গোসল করি নাই। আসলে আমারও তখন বিবেকে হয়তো তখন বিবেক বলতে কিছু ছিল না, মারার পর আমি অনেক কান্নাকাটি করি।
হ্যাঁ, বিষয়টার জন্য কি আপনি অনুতপ্ত?
হ্যাঁ, অনেক অনুতপ্ত হই। পরের দিনই আমি তাকে পাবনা মেন্টালে নিয়ে যাই, পরে নিয়ে যাওয়ার পর বললো যে ওই জায়গার ডক্টরও বললো তুমি কি এই জায়গায় রাখবা নাকি না বাসায় থেকে ট্রিটমেন্ট করাইবা, এই জায়গায় যদি রাখতে হয় তাহলে তোমাকে 10,000 টাকা দিয়ে প্রথম ভর্তি করাইতে হবে, পরে মাসে মাসে বেড ভাড়া সহ ওই জায়গায় থাকার টাকা আমার পয়সা দিতে হবে। পরে আমি বললাম যে না, আমি বাসা থেকেই হচ্ছে দেখাই নিয়ে যাব। বললো ঠিক আছে, ওষুধ লিখে দিল, ওষুধ নিয়ে আমার আম্মুক নিয়ে চলে আসি বাড়িতে। আসার পর আমার আম্মু যে আমি মারছি এই কারণে, আমার এখন সেটা মনে হয় কিসের কারণ, সেই রাত্রে আর আম্মু বাড়ি থেকে পালা যায়।
আচ্ছা, আরাম থেকে পালা যায়?
জি, আমার 3 দিন পরে SSC পরীক্ষা, তার আগে পালা যায়। পালাই যাই, এবার মনে করেন আমার চাচারাই তখন আমার দোষারোপ করছে, প্রতিবেশীরা তোর আমুক মারিছিস বলেই তোর আম্মু চলে গেছে। আমার আম্মু তখন আমরা কোথাও খুঁজে পাই নাই, অনেক জায়গায় মাইকিং করছি, সবকিছু করছি, কিন্তু আম্মুর পাই না। আমার SSC পরীক্ষা এদিকে শুরু হয়ে গেছে, আমার অনেক খারাপ লাগছে। ভাবলাম যে আমার SSC পরীক্ষার দরকার দিব না, আমার আম্মু ছোটবেলায় আমার জন্য গোসল করেছিল না 6 মাস, সে আম্মুর গায়ে আমি হাত দিছি।
এই যে অনুতপ্ত বোধটা আপনার মধ্যে, এতটুকু আসলে গ্রহণযোগ্য, কিন্তু যে কাজটা আপনি করেছেন এটা আপনার সারাটা জীবন কিন্তু আপনাকে মানে কষ্ট দিয়ে পাঠাবে, যে নিজের জন্মদাত্রীর মায়ের গায়ে হাত তোলা কি করে সম্ভব আমি জানি না। যাই হোক, করে ফেলেছে পারিপার্শ্বিক অনেক প্রেশারে, ও কান্না করছে এখন অচলে, এটা যেন কেউ কখনো না করে। আমার অনুরোধ, আপনারা এতগুলো মানুষ শুনছেন, কখনো রাগও যেন করে ক্ষিপ্ত হয়ে একটা মানে কটু কথাও যেন মা বাবার প্রতি আপনার মুখ থেকে বের না হয়, এর শাস্তি সারা জীবন আপনাকে ভোগ করতে হবে। হয়তো এই কারণেই আজকে বসির এখানে আসছে জীবনের গল্পটা বলতে, সবকিছুই আপনারা জানতে পারবেন। ও একটু শান্ত হোক, নিজেকে একটু সামলে নিক, আমরা তারপরে আগাচ্ছি। বসির বলতে পারবেন এখন?
জি,
বলেন আপনি।
পরে আমি নিজেকে ভুল বুঝতে পারি যে আমার আম্মু আমার জন্য গোসল করি নাই, আমার নায়ক বলতো, আমাকে দুধ খাইতো, অনেক আদর রাখতো, আমি যে খুব আদরের যত্ন করে, আমি মনে হতাম যে আমি রাজা দেশের, এমন ভাবে আমাকে লালন পালন করতো, সব সময় নতুন কাপড়, কোনো পুরাতন কাপড় পরাইতো না, যদি একটু ছিঁড়ে গেছে সেটা পাল্টাই দিত, এত আদর। পরে আমি ভাবলাম যে আমি জীবনে বেঁচে থাকলে SSC পরীক্ষা পরেও দিতে পারবো, আমি জীবনে যে ভুল কাম করেছি আর মার মানে যেখান থেকে হলে পাবই, আমি আর একটা জীবনে ভুল করি আমি SSC পরীক্ষা দিতে যাই না। দিয়ে আমি সেদিনকে পাবনায় যাই, যেদিন আমার প্রথম SSC পরীক্ষা প্রথমটা শুরু হয়, আমি পাবনায় হসপিটালে যাই। ভাবলাম যে আমার আম্মু ওই জায়গার থেকে নিয়ে গেছিলাম, হয়তো সেই জায়গা চলে যাচ্ছে ভুললে। আমি কুষ্টিয়া থেকে সাইকেল চলাই আর পাবনায় যাই মেন্টাল হেমায়তপুরে,
কুষ্টিয়া থেকে পাবনা,
পাবনায় সাইকেল চলাই যাই বাইসাইকেল। পরে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করছি, পাই না, আম্মুর আর কোথাও পাই না, মাইকিং করছি, চারিদিক পোস্টারিং করছি, আমার আম্মু কোথাও খোঁজা পাওয়া যায় না। 15 দিন হয়ে গেল, তাও খুঁজে পাই না। হঠাৎ করে একদিন আমার বাড়ির পাশে এক চাষা আছে, উনি লালনে গান করে, আপনার পাবনি সর্দি গান গাইতে গেছে, তখন উনি ফোন করে বলতেছে তোর আম্মু আছে এক বাসায়, তোর আম্মুর মানে ব্রেনটা কাজ করছিল না, এখন বর্তমান স্বাভাবিক অবস্থায় আছে, সব ঠিকানা আমি এখানে বলতেছে, তোরা এসে নিয়ে যা।
আচ্ছা,
পরে আমার বাড়ি থেকে আমার আব্বুর যাই, যে আমার সেই চাষা যে চাষা খবর দিচ্ছে আছে, সে যাই, সেই বাড়ি, সেই বাড়ি যে বলতেছে যে বাড়ি আল্লাহরা তোমার আম্মু এই জায়গায় কাঁদতেছিল, অনেক কান্নাকাটি করছিল দোকানে পর। তা আমি আবার উঠাই নিয়ে আসি, আমাদের বাড়ি নিয়ে আসি, আমি এই 15 দিন রাখি।
মানে আপনি ওখানে গিয়ে আপনার মুখে পান?
আমি তখন বাড়ি আমি যাই নাই, আমি অন্য জায়গায় গেছি খুঁজতে, আমি তখন আছি রাজবাড়িতে।
আচ্ছা, মানে যেই চাচা ফোন দিয়ে বললো যে অমুক জায়গায় অমুক বাড়িতে আছে, তখন আপনি সেখানে গেলেন?
না, আমার আব্বুরা গেছে সেই জায়গায়।
আচ্ছা, আব্বুরা গেছে, আপনি তখন?
আমি তখন রাজবাড়ি, আমি সোনাবার বেঁকে যাচ্ছি ওইদিকে।
আচ্ছা,
খুঁজতে।
ওকে, আপনার আব্বুরা সেখানে গেল, তাই তো?
জি।
ওকে, এখন একটা বিরতি নিচ্ছি আমরা। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। বশিরের জীবনের গল্প শুনছি আমরা এখানে, এবং খুব আপস অ্যান্ড ডাউনস এই গল্পের মধ্যে, খুব ডাইমেনশন এই গল্পটার মধ্যে। শুরুতেই এতটুকু শুনেই আমার যেটা মনে হচ্ছে, প্রতিটা মুহূর্তেই আমি গল্পের মধ্যে ঢুকে যাচ্ছি, এবং আপনারাও একই, কেউ কোথাও যাবেন না। ছোট একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর যে সেতু আছে আপনার সাথে।
Close-up presents Hello 8920. Close-up, the closer, the better. Close-up presents Hello 8920. Close-up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনারা বশিরের জীবনের গল্প শুনছেন। গল্পটা এতই টাফি, আমি এখানে সময় নিব না, শুধুমাত্র ফোন নম্বরটা এবং ফেসবুকের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করে আপনি আপনার গল্পটা বলতে পারবেন আমাদের অনুষ্ঠানে এসে। আর ফেসবুকে আপনি কানেক্টেড থাকুন আমার সাথে। আর যে সেতু নামে পেজটি রয়েছে, অ্যাড্রেসটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস www.facebook.com/setu.abcradio। এখানে সার্চ করে অরিজিনাল পেজটি আপনি পাবেন। এখানে আপনি SMS করেন বা বিভিন্ন কোয়েরি আপনার থাকতে পারে, সেখানে লিখুন, আমি আপনার সাথে যোগাযোগ মেনটেন করব। ওকে, আপনার মাকে অবশেষে খুঁজে পাওয়া গেল বসির কাছে আসে। হ্যাঁ, তারপরে কি?
পরে যে আমার আম্মুকে নিয়ে আসে, তারা অনেক ভালো। আমার আম্মুকে যে 15 দিন ছিল, আপনার একটা শাড়ি কিনে দিছিল, মানে নিজের পরিবারের লোক হিসাবে রাখছিল, তারাও খোঁজ খবর নিয়েছে। পরে আমার আম্মু সব ঠিকানা দিয়েছে, আমার বাড়ি এই জায়গা, সবকিছু সঠিকই বলেছে। পরে সন্ধান করে তারা লালনের সার মাজারে যোগাযোগ করে। পরে পরে আমার ওই আঙ্কেল শুনতে পায়, ভাবলো যে বসির আম্মু তো হারাই গেছে, আমার নাম বলছে আমার আম্মু। পরে আমার আব্বুরা যে নিয়ে আসে রাজবাড়ি থেকে, আমার বাড়িতে আসলাম, আমার আম্মু আসলো। আসার পর আমার আম্মুর গা মানে জোড়ায় ধরে আমি কাঁদিয়ে ফেলছি।
আপনার মা কি তখন স্বাভাবিক মস্তিষ্ক ছিলেন?
তখন স্বাভাবিক মস্তিষ্কে ছিলেন। আমি কান্না করে বলছি, আমি জীবনে যা ভুল করছি, আর তোমার কোনোদিন আর গায়ে হাত দিব না, তুমি আমার মাফ করে দাও। অনেক কান্নাকাটি করি। আমার আম্মু বুকে জড়াই ধরে বলে যে তুই ছেলে আমার, তোর জীবনে কষ্ট দিনে, তোর তুই আমাকে মারছিস, তাই কি তোরকে আমি অভিশাপ দেবো? কোনোদিন না, এই কথা বলে। তারপর আমি নিজে নিজে দোষী করি, এইদিকে আমি SSC পরীক্ষা দিতে পারি নাই।
মাকে পাওয়ার খবরটা শুনে যেমন লাগলো, মাকে যখন কাছে পেলেন, কি অনুভূতি? কি
এই অনুভূতিটা আসলে কি ভাষায় প্রকাশ করা যাবে না? আমি তো অনেক জায়গায় আমার আম্মুকে খুঁজতে যাই, শুনে যাও এই নদীতে একটা মহিলার লাশ পাওয়া গেছে, সেখানে ছুটে যাই কান্না করে, যা দেখে আমার মা না। আবার রোডে শুনে যে একজন অ্যাক্সিডেন্ট করছে মহিলা, সেই জায়গায় ছুটে যাই, আমার মা না। পরে আল্লাহর কাছে, আল্লাহ আমার মা তুমি জীবিত অথবা মৃত আমার মা তো দেখবো, যাও এমন আল্লাহর কাছে আকতি মিকতি করি। পরে আম্মু যে আমার চলে আসলো স্বাভাবিক অবস্থায়, এর জন্য এত খুশি, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না।
মা আবার সুস্থ হয়ে আপনি?
জি জি, এত ভালো।
আচ্ছা, মাকে তখন পেলেন যখন, হঠাৎ করে কি করে সুস্থ হলো, কি ব্যাপার উনি বললেন?
উনি মানে এই ব্যাপারটা বলতে পারে নাই, উনি বললো যে আমি নৌকায় চড়ছি, মানে আমার আম্মু যেটা বললো, পরে নৌকায় চড়ে সে ঈশ্বর দিকেছে। আর ঈশ্বরের জন্ম তো কোনো স্কোপ নাই নৌকায় আমাদের এলাকা থেকে।
আচ্ছা,
পরে আমরা দেখলাম যে এটা তো কোনো স্বাভাবিক অবস্থা না, আমরা যে কবিরাজের কাছে নিয়ে গেছি, যারা জিন ঝাড়ফুঁক করে তাদের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর বলতেছে তোমার আম্মুর গায়ে পড়া আছে, জিন আছে, এই কারণে সে এই ধরনের ব্যবহার খারাপ মন্তব্য করছে, নামাজ পড়তেছে, আর ওই নারকেল গাছের পূজা দিচ্ছে। পরে বললাম যে আপনারা ট্রিটমেন্ট করে তাহলে সুস্থ করে চলেন। তারা ট্রিটমেন্ট করতে লাগে, আমার বাড়ির চারিদিকে চারটা পেরেক গাড়ে কবিরাজরা। তারপরে আমার আম্মু মোটামুটি সুস্থ, খুব ভালো ব্যবহার। আমি আম্মুর কাছে যে অন্যায় করেছি, আবার ভাবতেছি সামনে SSC পরীক্ষা দেবে, এবার তো মিস হয়ে গেল, সামনে দিব। পরে আপনার আম্মু বেশ 3-4 মাস ঠিক ছিল, আবার দেখি আবার ফের সেই অবস্থায় আগের মতন আচরণ। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, তিনি বললো যে এখন তোমাদের পরিবার সবাই নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর তুমি যে অন্যায় করেছো তোমার আল্লাহ তো মাফ করবি না, তুমি তোমার আম্মুর গায়ে মারছো, তোমার আম্মু অভিশাপ না দিক, আল্লাহর আরশ কেঁপে গেছে, আল্লাহ থেকে এমনি অভিশাপ হয়ে যাবে, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধরো। আমি তখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, মসজিদে আজান দিই, কোরআন শরীফ পড়া শিখি মসজিদের ইমামের কাছ থেকে। আস্তে আস্তে আমি কোরআন শরীফ শেখার পর আমি দশ জনকে কোরআন শরীফ নিজে হাতে ধরাই। এবং আমি আমাদের মাদ্রাসা আছে এলাকায়, ওই জায়গায় ছেলেরা পড়ে, সেই জায়গায় আমি বিকেলবেলা ওদের আরবি পড়া শিখাই। এভাবে এক দুই মাস আরবি পড়ানোর পর আমার মার জন্য দোয়া করি, হঠাৎ আরবি পড়ানো শেষ করলাম তিনটা দিক। আমার ওই স্কুল মাঠ, মসজিদ আর মাদ্রাসা একসঙ্গে একটাই ফিল্ড।
আচ্ছা,
ওই জায়গায় আমরা প্রতিদিন ফুটবল খেলি, আমাদের গ্রাম পাইকপাড়া, পাইকপাড়ার মাঠ। ওই জায়গায় খেলা করতেছি, আমার ফোন, মোবাইল ফোন আমি হচ্ছে আমার এক ছোট ভাইয়ের কাছে দিছি। আমি খেলতেছি, খেলতে খেলতে মনে হয় এক পনেরো মিনিট হয়েছে, হওয়ার পর আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া আপনার সেটে কে যেন ফোন দিচ্ছে দুই তিনবার। আমি একটা খেলার মুডে রয়েছি, আমি বললাম যে এখন ফোন ধরার টাইম নেই, যে হয় হোক তুই রাখে, আমি খেলা শেষ করে পরে দেখছি। পরে খেলা শেষ হলো মাগরিবের আজানের আগে, শেষ হওয়ার পর আমি উজু করে নামাজ পড়ে, পরে আমি নাম্বারটা দেখি আননোন নাম্বার, পরে আমি আননোন নাম্বারে ফোন দিই, একটা মেয়ে ফোন ধরে। আমি বললাম কি আপনি, সে বলতেছে যে ভাইয়া আপনি সেটে ভুল করে কিছু টাকা গেছে, আপনি যদি দয়া করে টাকাটা ফেরত দিতেন অনেক উপকার হইতো। আমি বললাম যে তাহলে আমি চেক করে দেখি মেসেজ আইছে নাকি। পরে আমি মেসেজ চেক করে দেখি আসলে বিশটা টাকা আমার ফোনে আইছে, ফিলাক্সি ভুল করে।
আচ্ছা,
ওর নাম্বার আর আমার নাম্বার এক, ওই মেয়ের নাম্বার আর আমার নাম্বার,
ওকে,
শুধু এক জায়গার ডিফারেন্স। আমার হচ্ছে 50, ওরটা হচ্ছে 58, 8 দিতে যা 0 দিছে।
আচ্ছা,
যার কারণে আমার ভুলে আমার ফোনে আসে। পরে আপনার আমি বললাম যে আমাদের বাড়ি গ্রামে, আমাদের এখানে তো কোনো ফ্লাক্সি নাই, ফ্লাক্সি দিতে হলে 1 কিলো হেঁটে যায় দিতে হয়, আর আমি তার বদলে আপনি কালকে ফ্লাক্সি করে দিই। সে বলল ঠিক আছে। পরে আমি পরের দিন সকাল 11টায় শুক্রবারের দিন আমি তার ফোনে 20টা টাকা ফ্লাক্সি দিই, দিয়ে আমি কনফার্ম হই যে তার ফোনে গেছে কি না। আমি সেই নাম্বারে আবার ফোন দিই, দেওয়ার পর বললাম যে আচ্ছা আপু আপনার ফোনে কি টাকা গেছে, বলতেছে যে হ্যাঁ গেছে। তো উনি আমার নাম জিজ্ঞাসা করতে চাইলে সবকিছু, আমি বললাম যে নামাজ পড়বো জুম্মার দিন, কথা বলার এখন সময় নাই, তাই বললাম আমি ফোনটা কেটে দিই। ওই নাম্বার থেকেই 8 দিন পরে আমার ফোনে ফের ফোন আসে।
আচ্ছা,
ফোনে ফোন আসার পর আমি রিসিভ করি, আমি ওই নাম্বারটা কিন্তু ভুলে যাই। পরে বলতেছে আপনি নামাজ সেটে ফ্লাক্সি দিয়ে দিয়েছিলেন ভুল করে, আপনি সেটে টাকা গেছিল। তখন ও কি মনে করে আবার ফোন দিচ্ছেন। তখন ওই মেয়ে আমাকে বলছে যে আসলে কি একটা কথা বলার জন্য ফোন দিছি, বর্তমান যুগে মানুষের 1 টাকা লোভ সামলাইতে পারে না, আর টাকাটা বড় কথা না, আপনি যে আমার টাকাটা ফেরত দিলেন এমন কয়জন আছে। আমি শুনে হাসছি, হেসে বলছি যে কি বলো, আমি টাকা ফেরত দিছি বলে ফিলাক্সি তোমার করে দিছি বলে জানি ভালো, মানুষের তো টাকা ফেরত দিলে ভালো দেখা যায় না, আরো দিক থাকে, আমি তো অন্য দিকেও খারাপ থাকতে পারি। সে নিয়ে বলছে যে আসলে যে খারাপ সে কথা বলে না। আমি বললাম যে আচ্ছা আপনার নাম কি, মেয়েটা তখন সর্বপ্রথম বললো আমার নাম মায়া। বললাম যে আপনার নাম মায়া, তাহলে তো আপনি আমার মায়ার জালে ফাঁসাইতে চাচ্ছেন। তখন সে হাসছে অনেক হাসি, পরে আমাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি, আমি বললাম যে আমার নাম মোহাম্মদ বসির আহমেদ। মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে আপনার বাসা কই, আমি বললাম যে আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা। আমি একবার এইভাবে বলি।
আচ্ছা,
জিজ্ঞাসা করি আপনার বাসা কোথায়, উনি বলে যে আমার বাসা নারায়ণগঞ্জ জেলা 2500 থানা। আমি 2500 কথা শুনে বললাম যে কেন 2500 হইলো, কেন 2000 কিংবা 3000 হতে পারে নাই, 2500 হলো। মেয়েটা তারপর হাসি, অনেক হাসে। পরে আমি বললে এই কথা বললে আমি ফোনটা রেখে দিই, ও ফোন দেয় আপনার 3টার দিকে। পরে আবার 8টার দিকে আবার ফোন দেয় আমার ফোনে, ফোন দিয়ে বলে যে তোমার আমি বন্ধু হতে চাই। আমি বললাম যে তুমি বন্ধু হতে চাই আর তোমার বাসা কোথায় আমার বাসা কোথায়, তুমি বন্ধু হবা? বলছে হ্যাঁ, আপনার কথা খুব সুন্দর লাগে, কুষ্টিয়ার ভাষা ভালো, শুদ্ধ ভাষায় কথা বলে, মানে সেই কথা আমার বলছে। আমি বলি যে তুমি কিসের লেখাপড়া করো, সে বলে যে আমি এইটিউ লেখাপড়া করি। আমাকে জিজ্ঞাসা করে আপনি কিসের লেখাপড়া করেন, তখন আমি একটা মিথ্যে কথা বলি মায়ের কাছে, আমি বলি যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন বলতেছে ও বন্ধু হিসাবে কথা বলি, আপনি প্রতিদিন সকালবেলায় কথা বলি, ওই মেয়েটিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে।
আচ্ছা,
ওর ভাই হুজুর তাবলিকে আমার ওই ফজরে আজানের সময় ঘুম থেকে উঠাই দিত, বলতো যে নামাজ পড়তে যাও, ওর ফোন পেয়ে ঘুম থেকে উঠতাম, উঠে নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজের জন্য ফোন দিত। মায়া আমাকে বলে যে তুমি নামাজের দিকে যাও, সবাই তোমাকে সম্মান দেবে, দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমি ওর কথাই শুনে মুগ্ধ হয়ে যাই। পরে এক পর্যায়ে আমি ওকেই প্রথম ভালোবাসার কথা বলি, বলে যে আসলে কি আমি তো বন্ধু হিসেবে আর কথা বলতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি।
আচ্ছা আপনি বলছেন তাই তো?
জি জি।
কতদিন কথা হলো তারপরে?
আপনি প্রায় এক মাস পরে এই কথা।
এক মাস পরে?
জি।
আমি জানি না আজকে বশিরের এই সম্পর্কটা কোথায় গেল, কি হলো, এটা আমরা পরে জানতে পারবো, কিন্তু এই ব্যাপারগুলোতে কিন্তু একটু সাবধান, কারণ আবেগ ব্যাপারটা একটু কন্ট্রোল করতে হবে। কারণ আপনি যদি কোনো রিলেশনশিপে যান, হোল লাইফ বিং এর জন্যই যাবেন, সারা জীবনের জন্যই যাবেন। অনেকেই মানে এই ব্যাপারে অভিজ্ঞ আছেন, যাদের এরকম ফোনে এই যে ওর যেমন একটা ফ্লেক্স দিল চলে আসলো, দেখেনি তো এখনো? দেখাও তো হয়
না? না দেখা হয়।
তার মধ্যে ভালোবেসে ফেললেন, এই যে কথাবার্তায় ভালোবেসে ফেলা, এই যে আমরা প্রেমের পাঠে চলে যাচ্ছি, ওর খুব ইন্টারেস্টিং হবে এই অংশটা যেটা মনে হচ্ছে। তারপরে কি হলো, ভালোবাসা যখন প্রকাশ করলেন, তারপরে
তখন প্রকাশ করার পর সে অনেক হাসছে, মায়া নামে ওই মেয়েটা, তখন বলছে যে আমি এই ভালোবাসার কথা বলতে চাইছিলাম কিন্তু আপনি বললেন। তখন আমরা ভালোবাসার মধ্যে চলে যাই, তখন বন্ধুত্ব আর থাকে না।
আচ্ছা একটা মেয়ে না আপনাকে আগে বললো ভালোবাসার কথা?
আমার বলেছিল আমার মানে বন্ধুর পরে হচ্ছে নামাজের কথা বলে আস্তে আস্তে মায়া নামে সে মেয়েটি আমাকে অন্য অন্য কথা বলে বলছে যে আমার মামার হচ্ছে বাসরাত আমরা দেখছি পোলাই পোলাই, মানে এই ধরনের আমাকে কথা বলে বলে যে তুমি আমার সঙ্গে মানে এইগুলা এমন একটি করে
এইসব আলোচনা করতে।
জি জি। প্রেমের পর প্রথম নামাজের কথা বলতে আস্তে আস্তে দেখি অন্যদিকে যাচ্ছে, আমি ওর প্রতি আস্তে আস্তে ই হয়ে যাচ্ছে, আকুল হয়ে যাচ্ছে। ও বলে যে তোমার সঙ্গে এইভাবে ই করবো, এটা করবো, এটা করবো, সব কথা বলে। আর বলে যে তোমার কাছে আমি কিন্তু কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। আমি বললাম কি চাও? বলতেছে আমার একটা বেবি লাগবে। যে আমি হচ্ছে দেখছি অনেকেই বেবি নিয়ে কোলে করে ঘুরে বেড়ায়, আমার অনেক শখ জাগে, আমি তোমার কাছ থেকে দেবী পেতে চাই। বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি ওর কথা শুনে আরো বেশি হয়ে যায়, আবেগে পড়ে যায় আরো অনেক, মানে ও যেটা বললে আমি বলতে চাই, মনে হচ্ছে আত্মা আত্মা মিলে যাচ্ছে এমন একটাই। আমি বলছি যে ভাত খাইছে, ও বলছে ভাত খাইছে একসঙ্গে, যেটাই বলতে চাই। একটু ই লাগতে শুরু হয়। আর ও আমার বড় ভাই, তার নাম নাসিক, সে 14 বছর বিয়ে করছে, তার কোনো দেবী হয়নি এখনো। আমি আমার পরিবারের কিন্তু সব কথা ওকে বলি, একটা কোনো কথা মিথ্যে বলিনি। মিথ্যে কথা বলার মধ্যে আমি শুধু ইন্টার থেকে নিয়ে আর বলে এটাই। তাছাড়া আমার বোনের কেস হয়, আমার আব্বুর ইয়ে হয়, আমি গ্রামের কৃষকের ছেলে, আমি চৌকির পাশে তাকে সব কথা বললি, এটু যে কোনো দিক মিথ্যে কথা বললি না, ও আমাকে মিথ্যে কথা বললি না, ও সব কিছু সত্য কথা বলছে। পরে আপনার আমরা অনেক কথা বলে এইগুলো সেগুলো বলে বলতে বলতে আমি হচ্ছে একবার অসুস্থ হয়ে যাই, মানে আমার অনেক ঠান্ডা লাগে। আবার আমার ঠান্ডার কারণে কানে পুঁজ হয়ে যায় দুই কানেই।
ঠান্ডায় কানে পুঁজ হয়?
জি।
আচ্ছা
প্রথম ডাক্তার বললো যে হয়তো গোসল করতে গেলে কানে পানি ঢোকে না, ঠান্ডার কারণে অনেক সময় পুঁজ হয়। পরে আমার বললো যে তুমি কি ফোন ইউজ করো? বললাম যে হ্যাঁ। বললো যে তুমি লাউড স্পিকারে কথা বলবা, কানে আর কথা বলবা না কিছুদিন।
আচ্ছা
আমি বললাম যে ঠিক আছে। পরে আমি মায়াকে বলি যে আমার তো কথা হবে না, নে তোমার সঙ্গে 14-15 দিন পরে আবার কথা বলবো। বললো যে কি হয়েছে? বললাম যে কানের সমস্যা এই ধরনের। সে বলতো যে তোমার সঙ্গে এক মুহূর্তে কথা ছাড়া আমি থাকতে পারবো না। সে বললাম যে হয় না, তুমি এমন ই করে না, কয়দিন ধৈর্য ধরো, আবার কথা বলবো না। বলতেছে না, ও আমার বলতেছে তুমি আমার সঙ্গে দেখা করো। আমি বললাম যে তোমার সঙ্গে দেখা করবো কিভাবে, আমি তো চিনি না। বলছে তুমি ঢাকায় চলে আসো। আমি বললাম কিভাবে যাবো, আমার কাছে তো টাকাও নাই। বলতেছে কোথাও থেকে হলেও ম্যানেজ করে তুমি চলে আসো, আমি তোমাকে দেখবো। আর ওর প্রথম আমি এত আবেগে পড়ে যাই, তার সঙ্গে কি করেছি ছোটবেলা থেকে সবকিছু ওকে বলছি, ওই আমার বিয়ে নেমন প্রেমেরই করছে সবকিছু ওকে বলছি। ও আমাকে বলছে যে আমার এই ফোন, আমি স্কুলে যাইতাম, একটা ছেলে আমাকে এই ফোন দেয় আর এই সিম দেয়। সিম দেবার পর ওই প্রথম দিনই আমি এই সিম ফিলাক্সি দিতে যাই।
আচ্ছা
ওই ফিলাক্সিটা তোমার সেটে যাই, কিন্তু এই সেট কিন্তু প্রেম করার জন্য দেশ আর একজন, একটা ছেলে বাড়ির পাশে,
সেটা স্বীকার করলো।
হ্যাঁ সে স্বীকার গেল। তা আমি শুনে মনে করলাম কি রে, ওই মেয়ে সবকিছু বলছে। ওর আর এক জায়গায় রাসেল নামে একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, সেই কথাই বলে। পরে আমি শুনে মন করলাম এই মেয়ে সব কিছু সত্য কথা বলছে, আমি সত্য কথা বলছি। বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি দেখা করবো। বললাম যে শোনো, আমি কিন্তু তোমার কোনো কিছু মিথ্যে কথা বলিনি, একটা কথা, আমি কিন্তু গ্রামের কৃষকের ছেলে, দয়া করে তুমি আমাকে কোনো মানে বিলাক মিলের মধ্যে ফেলো না, আমার বাপ মা কিন্তু খুব কষ্ট পাবে। সে বলছে ছি, এই তোমার সঙ্গে এতদিন কথা বলছি, এই কি তোমার কথা? বললাম যে আচ্ছা ঠিক আছে। এমন আমি খোঁজ নিতে থাকলাম যে নারায়ণগঞ্জে কে থাকে কে থাকে। আমার বন্ধু নারায়ণগঞ্জে আনসারে চাকরি করে, তার কাছে আমি ফোন দিলাম। বললাম যে আমি তো নারায়ণগঞ্জে আসবো, একটা মেয়ের সঙ্গে কথা বললি, আমি তার সঙ্গে দেখা কর, বলতেছে আই দেখা কর। পরে আমি 2014 সালে ইংরেজি মে মাসের 4 তারিখে নারায়ণগঞ্জে যাই, সর্বপ্রথম আমার জীবনে ঢাকা আসা, ফার্স্ট আসার পর আমি তো চিনিনি। প্রত্যেক গাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কিভাবে যাবো কিভাবে যাবো, আমার বন্ধু বলতেছে এই গাড়ি তাই এই গাড়ি তাই, আপনি সবকিছু বলার পর আমি যাই। যাওয়ার পর ওর বাসা কিন্তু আপনার নারায়ণ 2500 থানা, আমি যাই হচ্ছে সোনারগাঁয় থানায়, আর বন্ধু ওই জায়গায় থাকে। আমি বললাম যে ওইদিকে যাইতে পারবো না, আমার বন্ধু এই যা থাকে তুমি এই জায়গায় আসবা, এই জায়গা থেকে আমরা দেখা করবো। তখন মেয়েটা বললো যে ঠিক আছে আমি কালকে সকালবেলা আসবো না, বললাম যে ঠিক আছে আসো। পরে সকালবেলায় মেয়েটা ফোন দিয়ে আমাকে বলে মেসেজে যে আমি কিন্তু খুব চিকন, তাছাড়া আমি তোমাকে যা বলছি সব সত্য। দেখলাম যে আমরা তো দেখে ভালোবাসিনি, মনের মনের মিলে ভালোবাসেছি, তুমি চিকনে কি তোমার এক চোখ থাকুক আর না থাকুক ওটা তো দেখার সাথে স্বাদ নাই, আবার আমারও এক ঠ্যাং থাকুক আর না থাকুক তোমারও দেখার সাথে স্বাদ নাই, ভালোবাসা ভালোবাসাই। ও শুনে খুশি হয়েছে। পরে আমি আমার বন্ধু বলতেছে শোন নারায়ণগঞ্জের মেয়েরা কিন্তু অনেকেই ভোকাস মারে, ছেলেদের নিয়ে এসে আপনার মোবাইল কেড়ে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়, বাড়ির থেকে টাকা চায়, তুই একটু সাবধানে থাকে। আমার মনে একটা বল ছিল ওই ধরনের মেয়ে না, আর পুরো বিশ্বাস ছিল। পরে আমি একটা সোনারগাঁ জাদুঘর আছে সম্মুখে জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি ফোন দিলাম, বললাম যে আমি এখন সোনারগাঁ জাদুঘরের সম্মুখে একেবারে, তুমি এই জায়গায় চলে আসো। তখন মেয়ে ওই জায়গায় আসলো, মায়া আসার পরে আমি একটা দোকানে গেলাম, যে পাশের দোকানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর দেখে একটা মেয়ে বোরকা পরা এসে গাড়ি থেকে নামলো, সিএনজি থেকে এসে চারিদিকে তাকাচ্ছে তাকাচ্ছে, এবার ফোন দিচ্ছে আমার ফোন, আমি ভাই ভীষণ করে আসছি, ও কয়েকবার করে ফোন দিচ্ছে, আর আমি কনফার্ম হচ্ছে এই মেয়েই নাকি। পরে আমার ফোন দিয়ে ওর ফোনে ফোন দিছি, ওর ভাই ভীষণ করে না, ওটা ভেজে ওঠেছে। তখন আমি কনফার্ম হলাম এই মেয়েই, তখন দেখি আশেপাশে কেউ নাই, আমি বুকে ফোন নিয়ে আল্লাহর নামে মন করলাম, আল্লাহ যা করে ভালো জন্যই করে, সাহস নিয়ে কাছে গেলাম, কিন্তু আমার ঠ্যাং ব্যাং কাঁপতেছিল, আল্লাহ কি জানি কি হয়। পরে আপনার কাছে যে প্রথমে আমি সালাম দিলাম, সালাম দিয়ে বলছি আমি বসির কুষ্টিয়া থেকে আইছি, ও আমার মুখোজে তাকাইলো, মায়ের নামে মেয়ে, ও আমার মুখোজে তাকানোর পর বলতেছে আমি মায়া। বললাম যে তুমি তো অনেক সুন্দর, তুমি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছ আর আমার অবস্থা দেখছো, তোমার সঙ্গে আমার কি কোনোদিন যাই?
কে বলতেছে?
আমি বলতেছি, মানে চেহারা খুবই সুন্দর।
আচ্ছা বোরকা পরা বুঝলেন কি করে?
আপনার হচ্ছে কপাল দেখা যাচ্ছে আর চোখ, একেবার মনে হচ্ছে আকাশে পড়ি, এমন জলজল জলজল করতেছে চেহারা দিকে। আমি বললাম যে তুমি মিথ্যে কথা বলছো, তুমি বলছো যে আমি হালকা ফর্সা, তুমি তো দেখছি আকাশের পড়ি, আর তোমার সঙ্গে আমার কি যাই? তখন সে বলতেছে যাই না কেন, যাইতে হইবে। তো বললাম না, তুমি আমার মাফ করে দাও, যা ভালোবাসা করছি তোমার সঙ্গে যাই না।
মানে আপনি ভালো তো বাসলেন না দেখেই, তারপরে এখন কেন দেখার পরে?
দেখার পরে আমার ভাবনা হচ্ছে আমি যেটা ধারণা করছি ও আমার সাথে যায় না, আমার ওই সাধে বামুনের ধরে আমার মনে হয় কাছে।
কিন্তু আপনি তো একটা কথা বলেছিলেন যে আমার এক ঠ্যাং থাকুক বা না,
হ্যাঁ
দোকানে, হ্যাঁ তো ভালোবাসা যখন হয় দেখে শুনে যেহেতু প্রেম করেননি, তো কেন এত দূরে এসে? এটা কি আপনার বিনয় ছিল নাকি আপনি আসলেই অনুভব করছিলেন যে এটা?
না এটা এক পর্যায়ে বিনয়ই ছিল।
হ্যাঁ সেটাই, যেটা সব ক্ষেত্রেই হয়তো হয়, অনেকের এরকমই হয় না দেখে দেখে প্রেম হয়, যখন দেখা হয় তখন বলে কেন তুমি আমার সাথে প্রেম করলো, অন কাইন্ড অফ সিনেম্যাটিক দ্যাট ইজ, এটা মানুষের হিউম্যান নেচার।
পরে আমি বললাম যে তোমার সঙ্গে আমার ইয়ে হয় না, বলছে কি বলছো তুমি যাই না কেন? বললাম যে যা ভাবেছি তুমি তো আকাশের পরি। পরে আমি বলতেছি এ তো আমার সৌভাগ্য, এই মন করো যে আমি লটারিতে পাইছি, যেমন ঢাকা শহরে যদি 25 টাকা 10 টাকা লটারি ধরে পাই ওই ধরনের আমার পাওয়া হয়েছে লটারি। তো শুনে হাসছে, বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা করলাম, তোমার সঙ্গে কন্টাক্ট রাখবো না, বাসায় চলে যাই।
বাসায় চলে গেলেন?
না আমি বলছি যে বাসায় যাবো, আমি এটা বলি, সে বলতেছে আমি তো বাড়ির থেকে একবারে চলে আইছি। আমি শুনে তো আবার, সে বললাম যে কেন একবারে চলে আইছো? বলছে হ তোমার কানে সমস্যা হয়েছে, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তোমাকে নিয়ে যাইতে হইবে।
বাহ, মানে আপনি ফোনে কথা বলতে পারবেন না, এটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব
না? মেনে নেওয়া সম্ভব?
অদ্ভুত সুন্দর প্রেম।
পরে আমি বললাম যে সত্যি তুমি যাবে? না তুমি হচ্ছে মস্কারা করছো, আমি বলছি স্বপ্ন দেখছি না তো, তাই আমার নিজের গায়ে আমি চিন্তি কাটছি। বললাম যে চলো তাহলে যাই, এবার মায়াকে নিয়ে আমি রিক্সায় উঠি। ওঠার পরে ও বলছে যে আমি কিন্তু একবারে জামা কাপড় সব কিছু নিয়ে আইছি, আমার ভিতরে স্কুল ড্রেস আছে, আমি উপরে বুরকা পরছি, আরো আমি জামা কাপড় আসার জন্য আগের থেকে প্ল্যান করে রাখছি, জামা কাপড় নতুন জামা কাপড় বানায় রাখছি।
আচ্ছা নিয়ে আসছে সবকিছু?
হ্যাঁ সবকিছু নিয়ে আসছে।
কোন ড্রেস পরে আসছে? কোন ক্লাসে পড়তো তখন?
তখন ও মূলত ক্লাস 6 এ পড়তো।
আচ্ছা আর আপনি তো তখন
পড়াশোনা
অফ?
অফ।
আচ্ছা ক্লাস 10 পর্যন্ত পড়ছিল?
জি ক্লাস 10 পর্যন্ত পড়ছি। পরে আপনার ও যে ক্লাস 6 পর্যন্ত পড়তো সেটা আমাকে জানায়নি, সে বলেছিল আমি 8 পড়ি।
আচ্ছা
পরে আমি ওকে নিয়ে আসি, নিয়ে আসার পর মুর্দাপাড়া আসি সোনাঘাট থেকে, আমি আমার বাসাইতে ফোন দিই। কিন্তু বিনমুদে আর একটা কথা, আমি যে বাড়ি থেকে ঢাকায় আইছি আমার বাবাদের কাছে মিথ্যে কথা বলছে, বলছে আমাদের গার্মেন্টসে চাকরি হয়ে গেছে, আমি গার্মেন্টসে যাচ্ছি, আগে ইন্টারভিউ আছে, একদিন ওদের সঙ্গে ইন্টারভিউ দিতে হবে, পরে যাইতে হবে, আর বাড়ি থেকে টাকা নেই, 2500 টাকা নেই, টাকা নিতে যে আপনার হচ্ছে পাটোয়ারের ঘাট থেকে লঞ্চের মধ্যে থেকে আমার 50 টাকা, এখন টিকিট দিতে যে মাটিতে পড়ে যায় কি পকেট মেরে না আমি তা জানি না, আমার ওই টাকা 2500 টাকা হারা যায়, আমি কি করব। আমার ওই বন্ধুর কাছে ফোন দিয়ে বলছে আমার টাকা হারা গেছে, আসার পর টাকা নাই। আমার ওই বন্ধু আনসারে চাকরি করে, তার নাম হান্নান, সে আমাকে 2500 টাকা বিকাশ করে দেয়।
আচ্ছা,
পরে আমি আবার ওই টাকা নিয়ে ওর কাছে আসি, আসার পরে মুদ্রা পরে আসি, আসার পরে একবারে পাটোয়ারে ঘাটে যাওয়ার পর আমি নিজের বিবেকে প্রশ্ন করতেছি, অতি স্কুলে আইছে আর এত বেলা হয়ে গেছে, ওর স্কুল তো ছুটির টাইম, তখন 2-3 বাজে, ওর বাড়ির লোক টেনশন করবেনি। তো আমি বললাম যে তোমার বাড়িতে তুমি ফোন দাও, দিয়ে বললো যে আমি এমন এমন আইছি যাতে টেনশন না করে, হয়তো ভাবতারে কিডন্যাপ করে কেউ নিয়ে যাচ্ছে এমন কিছু না ভাবতারে।
ওর বাড়িতে কে কে ছিল?
ওর বাড়িতে ওর আব্বু আম্মু ভাই ছিল।
আচ্ছা,
ওরা 3 ভাই 1 বোন, মায়া একাই। তখন আমি ফোন দিতে বললে মায়া ফোন দিয়ে বললো যে আম্মু আমি একটা আম্মু ছেলের সঙ্গে চলে আইছি।
এটা বললো?
হ্যাঁ, এটা তখন বললো। ওর আম্মু ভাবছে ও যে যে ছেলে মানে ফোন দিছে, ওর আম্মু কিন্তু বাড়ির পাশে একটা ছেলের সঙ্গে ওর বিয়ের প্রস্তাব মানে ঠিক করে রাখছে।
আচ্ছা,
ওই ছেলে ও প্রাইভেট পড়ায়, ছেলের নাম হচ্ছে আলামিন, ধারণা করছে আলামিনের সঙ্গে চলে গেছে। তোর আম্মু বলতেছে কোন জায়গায় গেছে, তোর আম্মু মনে থেকে একটু মেনে মেনে নেওয়ার ভাব একটা বুঝাচ্ছে, সে বলতেছে আমি আলামিনের সঙ্গে যাই নাই, কুষ্টিয়ায় চলে আসি। কুষ্টিয়ায় গেলে কিভাবে? বলতেছে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তার সঙ্গে আমি চলে যাচ্ছি। ওর আম্মু তো কান্নাকাটি শুরু করছে, তা আমি বললাম যে দেখেন আম্মু আমি ফোন দিলাম, ধরলাম ছোট ভুল কাম করে বলেছে, মাফ করে দেন, এখন আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, আপনার মেয়েকেও ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েও আমার ছাড়া বাঁচবো না, কিছু টেনশন নিয়েন না, আমরা হচ্ছে সুখে সংসার করবো না, আর কোনো ভয় করে না যে কিডন্যাপ করেছি কিংবা কোনো জায়গায় বিক্রি করে দেবো না এমন কোনো ই নেই, আপনি আমার সব ঠিকানা লিখে রাখেন। পাশের ভাই ছিল, আমি সব আমার সব ঠিকানা দিই, আমার বাড়ি এই জায়গায় এই জায়গা সব কিছু, তা অন্য ভাই লিখে রাখে। টাকার পর বলতেছে তোমরা এখন কোথায়? আমি বললাম যে এখন আমি পাটোয়ারি লঞ্চের মধ্যে আছি। বলতেছে শোনো, ভুল কাম যাই করেছো করেছো, তুমি ফেরত আসো, তোমাদের আমার বাড়ি থেকে দিয়ে দিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। তখন আমি বললাম যে না, আমি ওই জায়গায় একটা আমার মানে গর্বে বুক ঘুরে যাচ্ছে, এমন নিয়ে আমি পাইছি, আমার তো জীবনে কল্পনা না যে আমি এমন মেয়ে পাবো। বলতেছি না আমি ঈদের জামানা আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যে আপনার বাড়ি এখন যাওয়ার দরকার না, আপনারা তো মাংস কেনে নি নাই দই, আর আমার বাড়ি সব ম্যানেজ হয়ে গেছে, আর আমি আমার বাড়ির কাছ ফিরাই চলে আইছি।
আর আপনি কি আসলে বাসায় ম্যানেজ করছেন? বলছিলেন?
হ্যাঁ, আমার ভাবির কাছে বলছি যে আমি একটা মেয়ে নিয়ে আসছি, কিন্তু বলি নাই কোন জায়গার মেয়ে।
ওকে,
আমার ভাবি বারবার ফোন দিয়েছে কোন জায়গা, আমি বলছি কাজী ম্যানেজ করো, আমার একটা মেয়ে নিয়ে আসছি। পরে আমি মেয়েকে নিয়ে কুষ্টিয়ায় যাই, আমার বন্ধুরা সব জানে যায় কথা, আমাদের মোর আছে রাস্তার মোড়ে, বা সবাই ঘিরে রাখে এই দেখার জন্য আমার বউ। পরে আমি এক সাইড দিয়ে অনেক বাঁশ বাগান তার মধ্যে দিয়ে নিয়ে যাই, অনেক আগে শুনছি ওই জায়গায় বাঘ ভালুক থাকতো, ভূতের কিছু ভয় ছিল, ওই জায়গায় দিয়ে নিয়ে যাই।
যাই হোক, আমরা এখন আরেকটা বিরতি নিব। রং নম্বরে পরিচয়, তারপরে প্রেম, এবং প্রথম দেখাতেই মেয়েটি মোটামুটি প্রিপারেশন নিয়েই চলে এসছে, দেখা হওয়ার পরই সে ছেলেটির সাথে চলে আসবে, অর্থাৎ বশির সাথে চলে আসবে। এরকম একটা অবস্থায় বশির মায়াকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করলো অলরেডি, এবং এমন একটা রাস্তা দিয়ে সে যাচ্ছে যেখান থেকে গেলে তার পরিচিত এবং অনেকের সাথে দেখা হওয়ার পসিবিলিটিস নেই, কারণ অনেকেই হয়তো তার জন্য ওয়েট করছে নেগেটিভলি। এরকম একটি অবস্থায় আমরা বিরতি নিচ্ছি এখন, কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। রাত 12টা বেজে গেছে, একটা ঘন্টা আমরা পার করে এসেছি, অনেক ধন্যবাদ সাথে ছিলেন এবং পুরোটা সময় সাথে থাকবেন, এটা আমার আশা এবং বিশ্বাস। আজকের অতিথি বশির, তার কাছে আমরা যাব, তার আগে ফোন নম্বরটা বলি 09613892892। এখানে আপনি ফোন করুন, আপনার জীবনের গল্পটি আপনি বলুন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর হচ্ছে ফেসবুকে যোগাযোগটা রাখুন আমার সাথে, ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio, আর যে সেতু এই পেজটির নাম। ওকে, এখানে SMS করুন, লাইক দিন, সাথে থাকুন, এবং ABC রেডিওর পেজে এই মুহূর্তে এই পেজটি ট্যাগ করা আছে, সো সবাই সেখানে গেলে ওই পেজটি পাবেন। এই কথা বারবার বলছি কারণ অনেকগুলো ফেক পেজ আছে আর যে সেতু নামে, সো কেয়ারফুল অ্যাবাউট দোজ। আচ্ছা, তারপরে কি বললেন, কি করলেন, সব কিছু শুরু করুন।
পরে আমি নিয়ে যাওয়ার পর, আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর, আমি আগে আমাদের গেট দিয়ে বাসার মধ্যে ঢুকছি, ঢোকার পরে আমার বড় ভাই সে নাসির, সে আছে গেটে চেয়ার পাইতে বসে আছে। পরে আমি যে ভিতরে ঢুকে পড়ছি, তখন আর মায়া আমার পিছনে ওই মেয়েকে প্রথম ই করে, যে মেয়ে দাঁড়াও,
কারা বলে
আমার বড় ভাই দাঁড়াইলো, পর আমি ঘাড় ঘুরে পিছনে তাকাইলাম যে কি বল আগে শুনি। বলতেছে তোমার নাম কি? বলতেছে মায়া। এর সঙ্গে কিসের সম্পর্ক তোমার? বলতেছে এর আমি ভালোবাসি, আমি এর সঙ্গে সংসার করবো, বিয়ে করবো, এমন একটা ই বলে। তো তোমার আমার ভাই একটা খারাপ ব্যবহার করে, এটা বলা ঠিকই আছে আমার হিসাবও, সব ভাই জিজ্ঞাসা করে। বলতেছে তুমি তো কোটিপতির মেয়েও হতে পারো, তোমার তো পরিচয় সেও জানে না, আবার এমনও আছে বেশের মেয়েও হতে পারো, তোমার তো কোটিপতি হলেও তার সঙ্গে দেবো না, আবার বেশি হলেও দেবো না, আমরা যে অবস্থা আছি সেই অবস্থায় থাকলে দেবো, যার সঙ্গে যেমন যায়। ও বলতেছে ভালোবাসা কোটিপতি বেশি দিয়ে হয় না, মনের বিষয় হয়ে যায়। তখন আমার ভাই আমার ওই মায়া নামে ওই মেয়ের হাত পাড়ি ধরেছে, ধরে একটা রুমের মধ্যে আটকে রাখছে। রেখে ওর ফোন নাম্বার নিছে, ওর পরিবারে ফোন নাম্বার নিয়ে ওর ফোন দিছে বাড়ি। বলতেছে আপনার মেয়ে ই করে রাখতে পারেন না, ভালোভাবে রাখতে পারেন না, এমন ছেলের হাত ধরে চলে আসে, এই সাহস পাইছে কই থেকে? পরে আমি দেখছি আমার ভাই তো এই মেয়ের ওই বিয়ে দেবে, রাখবে না। আমি আমার ঘর থেকে বটি নিয়ে এসে আমার নলিতে ধরি, যে এই মেয়ে যদি আমি না বিয়ে করতে পারি তাহলে আমি নিজের গলায় নিজে বটি চালায় মারা যাবে এখনই। কোনো অভিনয় কিন্তু এখন একেবারে বাস্তবে, ওর প্রতি আমি এত পাগল হয়ে গেছি, ওর জন্য সব করতে পারবো এমন একটা ভাব,
মানে দেখার পর পাগল হয়ে গেছে।
হ্যাঁ, একেবারে ফুল পাগল হয়ে গেছে।
আচ্ছা, মেয়েটাও খুব ডিসপারেট, বিকজ অফ সে একেবারে আপনাকে না বলে আপনাকে আসতে বললো। হ্যাঁ, আপনাকে আসতে বলে সে যে ওদিকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে সে বাড়ি থেকে পালাবে, এটা হয়তো প্রেম বা ভালোবাসার দৃষ্টিতে যদি আমি বলি, ঠিক আছে। আর আপনিও তাকে দেখে পাগল হয়ে গেলেন, আপনি তাকে ফেরানোর চেষ্টা করলেন না। কিন্তু আরেক দৃষ্টিতে যদি আমি বলি, ব্যাপার দুটার কোনোটাই যে আপনি তাকে নিয়ে আসলেন উইদাউট তার বাসার পারমিশন। হ্যাঁ, একদম ছেলে খেলা না, নিয়ে আসলেন আপনি এবং সেও চলে আসলো, তাকে পূর্ণ সাপোর্ট করলেন, বিকজ অফ তাকে দেখে দেখে আপনার ভালো লাগছে, তাই তো?
জি।
আচ্ছা, যদি দেখে ভালো না লাগতো আপনি তার সাথে খারাপ ব্যবহার করতেন
না? না 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 না, এটা ঠিক না। মানে আমার হিসাবে ও যদি, আমি প্রথমে বলি, ন্যাংরা হলে ওকে আমি বিয়ে করতাম, মানে আমার থেকে আমি যা আশা করছো ডবল বোনাস পাইছে,
অনেক বেশি বোনাস পাইছে।
হ্যাঁ, এটাই।
আচ্ছা, যাই হোক, এই অংশে এই কথাটুকু আমি বললাম, একটু ব্রেকডাউন করলাম। যাই হোক, তারপরে আপনি যে বটি নিয়ে,
হ্যাঁ বটি নিয়ে নিজের ইসিতে বাদাই বললাম যে জোগাই হয়ে যাবো, তখন আমার আব্বা কাঁদিয়ে ফেলাই দেয়, এটা দরকার নাই, বলছে যে আমার বড় ভাই বলছে নাসি তুই ওর বিয়ে দিয়ে দে, ব্যবস্থা কর। তখন আমাদের গ্রামে, গ্রাম অঞ্চলে সালিশ বিচার আছে, পিদ্দান আমরা বলি বিচারক, তাদের ডাক দেয়, মেম্বার আছে তাদেরকে ডাকা, ডাকার পর বলে যে এইভাবে আমার ভাই তো নিয়ে আসছে, এখন কি করবো, তাদের মতামত। তখন বলতেছে এটা এখন আমরা শিও দিতে আসিনি, সেটা হচ্ছে মেয়ের মুখ থেকে শুনতে হবে, মেয়ের ও জোর করে ধরে নিয়ে আসে না, সহিচ্ছায় নিয়ে আসে। মেয়েকে ডাকা হলো, নিয়ে আসার পর জিজ্ঞাসা করলো আচ্ছা ও কি তোমাকে উঠাই নিয়ে আসে না হচ্ছে তুমি সহিচ্ছায় আছে নিজের ইচ্ছায়? তখন মেয়ে বলছে না আমি সহিচ্ছায় আইছি, আমি ওর সঙ্গে চলে আইছি। কি কারণে আইসো? বলছে ওর সঙ্গে সংসার করো। তো বলতেছে তুমি কি সংসার করবে, কিভাবে সংসার করতে জানো? বলছে হ্যাঁ আমি সব জানি। পরে আপনি বললো যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দিচ্ছি, যদি তোমার বাড়ি থেকে কোনো খারাপ কিছু করে পুলিশ নিয়ে আসে। বলতেছে ও ছাড়া আমি বাঁচবো না, মায়া বলতেছে ওই আমার সব, আমি ওর জন্য সব কিছু করতে পারি, সব কিছু ত্যাগ করবো। পরে বলতেছে ঠিক আছে, এই কথা জানে এমনই থাকে, হয়তো তোমার আব্বু আমু পুলিশ আনতে পারে, তরচার করতে পারে, হয়তো তুমি পরে ঘুরে গেলে জোর করে ধরে নিয়ে আসে, তখন কিন্তু এই লাইফটা ধ্বংস। এ বললো যে আচ্ছা ঠিক আছে। পরে কাজে ডেকে নিয়ে এসে আমাদেরকে বিয়ে দেওয়া হয় রাত 11টা বাজে, তখন 2014 সালে মে মাসের 10 তারিখে রাত 11টায় বিয়ে দেওয়া হয়। 30,000 টাকা দেনমোহর করা হয়।
আচ্ছা,
প্রথম আমাদের যে মেম্বার আছে বলতেছে প্রেমের বিয়ে, কোনো না কোনো কারণে হয়তো ছেলে খারাপও লাগতে পারে, দেনমোহর বেশি করতে হবে, বলতেছে 1.5 লাখ টাকা করতে হবে।
প্রেমের বিয়েতে ছেলে খারাপ লাগতে পারে, তাই
না? বলতেছে এমন আছে আবেগে পড়ে নিয়ে আইছে, ওদের ধারণা হয়তো কিছুদিন পর ছেড়েও দিতে পারে,
এটা একটা যুক্তির কথা।
হ্যাঁ,
হিসাবে। কিন্তু আবার একটা কথা হচ্ছে যে ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ যেটা করায় দেখে শোনা দুই ফ্যামিলি, সেখানে কি ছেলের খারাপ লাগার কোনো চান্স নাই, পসিবিলিটিস নাই? আমি আপনাকে প্রশ্ন করছি না, এই প্রশ্ন করছি হচ্ছে যারা শুনছেন তাদেরকে। আমি কোনো মানে নেগেটিভ মানসিকতা নিয়ে প্রশ্নটা করছি না, হতে পারে হয়তো প্রেম করে বিয়ে করবে, কিছুদিন পর খারাপ লাগতেও পারে। তো যেই বিয়েতে শুরু থেকে প্রেম ছিল না, ফ্যামিলির অ্যারেঞ্জ করে দেওয়া, সেখানে তো খারাপ লাগলো থাকতে পারে। তো নেগেটিভ এবং পজিটিভ সব ধরনের সম্পর্ক ক্ষেত্রে থাকতে পারে, সবকিছুরই দুটো দিক রয়েছে। তো বিচার বিবেচনা এবং হচ্ছে যে যারা বিয়ে করবে একসাথে থাকবে তাদের মানসিক মিল, তাদের মানসিক ম্যাচুরিটি সবকিছু বিবেচনা করে ফ্যামিলির বা সবার ডিসিশন আসা উচিত। যাই হোক, নেগেটিভ এবং পজিটিভ যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই থাকতে পারে, এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তারপরে দেনমোহরের পরিমাণটা বাড়ানো হলো
না? দেনমোহরের পরিমাণটা প্রথমে বাড়ানো হবে, তখন মেয়ে বললো যে প্রয়োজন নাই, কারণ আমার পরিশোধ করতে পারবে না কোনোদিন কত টাকা, আর 30,000 টাকা করেন ও যাতে আমার পরিশোধ করতে পারে। তো বলছে যে তুমি এখন ভালোবাসায় ইসিতে আসো, পড়ে আসো, তোমার হচ্ছে কিছুদিন পর হয়তো কোনো ইয়ে হতে পারে, তুমি বেশি বুঝো না। তারপরে আপনার মেয়ের কথা অনুযায়ী 30,001 টাকা দেনমোহর করা হয়। আপনার হচ্ছে সংবাদ মানে আমাদের এলাকায় এগেনিস্ট পার্টি যারা আমাদের আমাদের সমাজে দল আছে তাদের মুখ থেকে শোনা গেল যে মেয়েরা মেয়ের পরিবার থেকে পুলিশ পাঠাইছে ওই জায়গায় থেকে এই কুমারখালী থানায় ফোন দিয়ে। তখন আমরা পলাইছি, আমার এক সম্পর্কে বড় ভাই তার নাম জাহিদ, তার বাসায় আমরা প্রথম বাস রাইড করি, পরে আমরা অনেক দূর হেঁটে যাই জাহিদ ভাইয়ের বাসায় যাই। যাবার পর এক বাড়ি থেকে ওকে বিয়ের শাড়ি পরানো হয়, শাড়ি পরানোর পর এমন অবস্থা ও যে স্কুল ড্রেস ছিল তার উপরে শাড়ি পরাই।
আচ্ছা,
শাড়ি পরা শাড়ি পরানোর পর সেই ভাইয়ের বাসায় যাই। যাওয়ার পর প্রথম হচ্ছে সে বাসর ঘরে থাকে, থেকে বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করে মস্কারা করে আমি আধা ঘন্টা পর পরে আমি রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে সে আমার প্রথম কাজ সালাম করলো, করার পর আমি বললাম যে থাক থাক এমন বলে ওকে আমি আমার কাছে তত টাকা ছিল না, আমার কাছে 3,000 টাকা ছিল, তখন আমি 3,000 টাকা দিই। দিয়ে বললাম যে তোমার তো আমি মোট পরিশোধ করতে পারলাম না, তুমি এই টাকাটাই রাখো, আস্তে আস্তে হয়তো পরে গহনা বানা দিতে পারি, যেভাবে তোমার পরিশোধ করো দিনমহরের টাকা।
আচ্ছা,
যে আমার মনে কাছে আমি নামাজ পড়েছি, আমি ধারণা আছে যে দিনমহরের টাকা সাথে সাথে শোধ করলেও ই হয়, এই কারণে আমি ভাবছি যে হয়তো কিছু দিয়ে রাখি। ও ও বলছে যে না আমার কোনো টাকার দরকার নাই, টাকা তোমার কাছে রাখো, আমি মনের থেকে তোমাকে মাপ দিয়ে দিচ্ছি, আর যদি কোনোদিন তুমি দিতে পারো দিবা, আমি কোনোদিন এই ব্যাপারে জোর করবো না। পরে টাকা নিল না, না নেওয়ার পর গল্প করি দুজনে এক পাশাপাশি থেকে, বললাম যে আজকে ঘুম পারবো না সারা রাত্রে, দুজন সারা রাত গল্প করবো। তখন ও বলতেছে যে ফোনে এতদিন কি কথাবার্তা বলতাম আজকে সেইগুলো হবে। বললাম যে সে আজকে রাত্রে ওইগুলা কেউ করে, আজকে সবাই বললে যারা আগে বিয়ে করছে আজকে রাত্রে বললে কোনো ফিজিক্যাল রিলেশন করতে হয় না, শুধু গল্প করে কাটাই দিতে হয়। তখন বলতেছে না আমি মানিনি এই কথা, তাই বললো আমাকে জড়াই ধরছে, জড়াই ধরার পর ও আমার কিস করছে। আমার টাইনে আঙলাম সি লজ্জা লাগে না তোমার, বাস্তব তুমি তো লজ্জা আগেই ভেঙে ফেলছো, ফোনে লজ্জা কি লাগবে। এখন সে আমাদের সে রাত্রে ফিজিক্যাল রিলেশন হয়, আর সবচেয়ে বড় কুকুর হচ্ছে প্রথমেই সে ফার্স্ট, ও খুব অসুস্থ হয়ে পড়ে, আপনার প্রথমবার অনেক বিলাক ভাঙে। আমরা এক রাত্রি রিলেশন করি, করার পর আপনার সকালবেলায় ওই বাড়ি থেকে পালাই, যে আমার এলাকায় আসি পুলিশ দিয়ে ধরাই দেবে, আমরা আমার আপাদের বাসা চলে যাই, আমার বাসা থেকে 10 কিলো থাকে।
মানে ওই বাড়ি থেকে পুলিশ পাঠানো হলো
না, কিন্তু এমনি প্রেমের বিয়ে সব হুমকি দিচ্ছে যে পুলিশ পাঠাইছে, এইটা পাঠাইছে, সন্ত্রাসী ধরছে এলাকায়, এমন একটা মন্তব্য করছে।
আচ্ছা,
আর আমরা পলাই বেড়াচ্ছি, আমার বোনেদের বাসায় গেছি, যাওয়ার পর মায়া তখন অসুস্থ হয়ে পড়ে।
আচ্ছা, এই যে বিয়েটিয়ে দিয়ে দিল আপনাকে, হ্যাঁ ওই ওর বাবা মাকে ফোন করেননি জানেন?
হ্যাঁ হ্যাঁ, আমাদের বিচারক তো ফোন করছিল, বলেছিল যে আমরা এমন বিয়ে দিয়ে দিচ্ছি, বলতেছে না না আমরা এসে বিয়ে, বলতেছে তাহলে আপনি মেয়ের সঙ্গে কথা বলে। তখন ওই মেয়ে মায়া বলতেছে তোমরা যদি এসে যদি আমার আজকে যদি এখন যদি বিয়ে না হয় তুমি এসে আমার লাশ দেখবা।
আচ্ছা,
আমার লাশের সাথে আমার নাম ধরে বলে বসিরের সঙ্গে বিয়ে হবে।
আচ্ছা, দুজনেই কিন্তু খুব বেশি আবেগপ্রবণ ছিলেন, এটা ঠিক, এবং আপনাদের আবেগের কাছে আসলে ফ্যামিলিও জোর খাটাতে পারলো না।
না,
আচ্ছা, তারপরে তারপরে
পরে আমরা আমার আপাদের বাসায় যাই, এত পরিমাণ ব্যথা হয় ও অজ্ঞান হয়ে যাচ্ছে সারাই ফেলে।
মানে পালায় কোথায় গেল, আপার বাসায় গেল?
আপার বাসায়, সেখানে যে অজ্ঞান হয়ে গেল, এত অসুস্থ। পরে ওই গ্রামের ডক্টর আছে তাকে ডেকে নিয়ে আসা হয়, ওই ডক্টর মানে আমার দুলাভাই বলতেছে এর সঙ্গে যাতে মেলামেশা না করে কিছুদিন, এর তো সমস্যা,
ওর তো বয়স কম ছিল।
হ্যাঁ, কিন্তু আমার থেকে ওর আবেগটা বেশি ছিল এই বিষয়ে, এমন পরিমাণ আমি নিজের ইচ্ছায় ই করতে গিয়েছিলাম না, ওই রাত্রে আমি এইগুলো করবো, মানে ওর ইচ্ছাতে এগুলো হয়েছে। ও বলছে মোবাইলে আগে সবকিছু বলে রাখছে, পরে অসুস্থ হয়ে যায়। যাওয়ার পর আমার দুলাভাই বলতেছে তুই হচ্ছে আমার বড় দুলাভাইয়ের বাসায় যা, দুজন আলাদা থাক, একসঙ্গে থাকবি না, থাকলে আবার কোনো কিছু হইতে পারে। পরে আমি আমার বড় দুলাভাইয়ের বাসায় যাই, ওকে রেখে যাই, রেখে যাওয়ার পর আমার আর ভাল লাগে না, কি দিন থেকে আইছি কি দিন থেকে আইছি, আমি খালি ই করে বেড়াচ্ছি, পাগলামো করে বেড়াচ্ছি, পাগলাম। আমি বললাম যে আমার দুলাভাইয়ের সঙ্গে আর কিছু হবে না, আমি ওর কাছে যাই।
আচ্ছা,
পরে আমার দুলাভাই বলছে না, মানে আমার একটু দুলাভাই তো মস্কারে বলছে শালা তুই আবারও যদি ওইগুলা করিস, বললাম যে না আমি মাথা সে কসম কাটি। পরে আমার দুলাভাই না না করে আমি পলাই তাও চলে আসি, বড় দুলাভাই বাড়ির থেকে আবার ছোট দুলাভাই বাড়ি চলে আসি। আসার পর ও দেখি ওর গায়ে স্যালাইন ভরা, ও আমাকে দেখে বলছে তুমি কই ছিলা, বললাম বড় দুলাভাই বাসায় গেছি, আমি কান্না মানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে ওর ওই অবস্থার দিকে। পরে আস্তে আস্তে 3 দিন পর সুস্থ হলো, এবার ওর আব্বু আম্মু আমাদের বাসায় আইছে। আসার পরে আমরা কিন্তু আমার আপুদের বাসায় আসি, মায়ার মামা আইছে, ছোট ভাই আইছে, ওর আব্বু আইছে, ওর আম্মু আইছে, আর বাড়ির পাশে একজন আইছে আলী নামে একটা নেতা, সে হয়তো এলাকার সেনে তাকে নিয়ে আইছে। নিয়ে আসার পর আমার ফোন দোহায় যে তোমার বাড়ি আইছি, তুমি দেখা করো। তখন আমার ভাই বলতেছে খবরদার আসবি না এ বাড়িতে, হয়তো তোরা পুলিশে কেউ আসতে পারে, হয়তো তোরা আলি মেঘ নিয়ে উঠাই নিয়ে চলে গেল, তখন কি করবি নি? আমি তখন আসি না, বললাম যে দরকার নেই তাহলে যাব না। তখন মায়া বললাম যে মায়া আমার মনে হয় তোমাকে হারাই ফেলতে হবে, দুনিয়ার কেউ তোমার আমার ভালোবাসা মেনে নিবে না, তোমার পরিবার থেকে তো নিয়ে আইসা, আমার শুনলাম বড় ভাইদের চাপ দিচ্ছে আমার মেয়েকে দেখাও, এমন একটা চাপ দিচ্ছে। তখন মায়া বলতেছে একটা কথা বলবো তোমাকে, বললাম যে হ্যাঁ, বলতেছে তুমি অজু করে আসো। তখন আমি অজু করে আসি, সে অজু করে করে বললো যে দুই রেখাত নফল নামাজ পড়ো। দুজনে একসঙ্গে নফল নামাজে নিয়ত করে নামাজ পড়লাম। করার পর আমার ভাগ্নি কোরআন শরীফ পড়তো, ওই কোরআন শরীফ ও বের করে নিয়ে আসে, নিয়ে এসে বলতেছে শোনো আবেগে না, একেবার মন থেকে বলছি, আজকে তুমি আমার শপথ ছাড়বা, যতই বিপদ হোক তুমি আমাকে ছাড়বা না, হয়তো একদিন আট পাঁচ করে মরবো, মরাটা আলাদা বিষয় স্বাভাবিক ভাবে, কিন্তু তোমার ছাড়া যদি আমি থাকি আমি নিজে সুইসাইড করবো, আর তুমি যদি থাকো তুমি সুইসাইড করবা, শপথ কাটতে হবে। আমি বললাম যে এটা পাগলাম হয়ে যায় না, ওয়াদা তো থাকবে না, হয়তো এখন আবেগে পড়ে এটা বলছো, বলছে যে তাহলে তুমি আমার ভালোই বাসো না, তখন একটা অভিমান করছে। আমি শপথ করলাম যে আল্লাহ আমি ও ছাড়া কোনোদিন একা থাকবো না, ওকে আমি ছেড়ে কোথাও যাব না, ও ছেড়ে যদি যাই, আমি যদি ছেড়ে যাই আমার যেন মরণ হয়, আমি এ ধরনের ই করি। ও করার পর পরে পুরো আমরা আবার ব্যাকে নারায়ণগঞ্জে চলে আসে,
কারা
মায়া রামুরা।
আচ্ছা,
আমার তো দেখা পায় না।
ও আচ্ছা, মানে আপনাকে খুঁজে পায় না?
না খুঁজে,
এবং আপনার ভাই দুলা ভাই কেউ আপনার খোঁজও দেয় না, মায়ারও খোঁজ দেয় না যে কোথায় আছে?
না কোথাও আছে খোঁজ দেয় না।
আচ্ছা,
হয়তো পুলিশ নিয়ে উঠাই নিয়ে যাইতে পারে
এই আশঙ্কায়। তাই
এই আশঙ্কা।
আচ্ছা, এরপর ওরা আবার ফিরে যায়?
হ্যাঁ ওরা ফিরে যায়।
আচ্ছা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, আমরা একটু পর আবারও ফিরছি। আসলে প্রেমের আবেগগুলো কেউ মেনে নিতে চায় না, এই কারণেই, কারণ অল্প বয়সে যখন প্রেমগুলো হয় এখানে কিন্তু একটা শারীরিক খুব কাছে আসার একটা চাহিদা কিন্তু থাকে এই বয়সে, এবং যার বশবর্তী হয়েই আমি বলবো যে মায়ার ফোনের কনভারসেশন ওর সাথে ছিল, কাছে আসা মূলক অনুপ্রেরণামূলক কথা ওকে বলতো, এবং এর তারণাই আমি মনে করি যে এই বিয়েটা এত দূর করানো, এত কিছু হওয়া, এবং ফাইনালি বিয়ের রাতের ব্যাপারগুলো সবকিছু মিলে। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু একটু অ্যাভয়েডেবল, এই বয়সে অনেকেই হয়তো শুনছেন, এক্ষেত্রে অনেকখানি আবেগের বশবর্তী হয়ে আপনারা এই ডিসিশনগুলো নেন। এই সময় ভালোবাসার আবেগটা খুব বেশি থাকে, এবং ভালোবাসা মানুষের কাছাকাছি আসতে, শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে অনেক ইচ্ছার একটা যোগান ভেতর থেকে আসে, তার বশবর্তী হয়েও কিন্তু এই ডিসিশনগুলো নিয়ে ফেলা হয়, এবং তারপরে বেশ কিছু ঝামেলা উপহাতে হয়। তারই একটা প্র্যাকটিক্যাল নমুনা আজকে আমরা দেখব এখানে। আমার মনে হচ্ছে আমরা শুনছি বশিরের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আর যে সেতু আছি, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, কেউ কোথাও যাবেন না।
ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ দ্য প্রেজেন্ট হ্যালো 8920 তে, আর যে সেতু আছি আপনার সাথে। আমি একদমই বেশি কথা এখন বলবো না, কারণ এখন অনেক অনেক কিছু শোনার বাকি আছে, এবং আমি যেটা মনে করি যে আবেগের বশবর্তী হয়ে এই প্রেমের যে বিয়ে হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। যাই হোক, বসে আপনার কাছে ফিরছি যে আপনার শ্বশুর শাশুড়ি মায়ার মা বাবা আসলো আপনাদেরকে খুঁজে না পেয়ে, তারা আবার নারায়ণগঞ্জের দিকে চলে গেল, তাই তো? তারপরে
পরে আমরা আমার বড় ছোট আপার বাড়ি থেকে বড় আপার বাড়ি যাই, যে গরই নদী আছে, গরাই নদীর পানি কম, বালি, বালির মধ্যে অনেক আনন্দ করি, মানে আমি দৌড়াই, ও পিছে পিছে আমাকে দৌড় দেয় আমার ধরার জন্য, হালকা পানি আছে পানির মধ্যে আমি ওকে কোলে উঠাই নিয়ে খুব আনন্দ করি, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে অনেক নাচানাচি করি, বৃষ্টি পড়লেই হয় বাইরে চলে আসে দুজন। পরে আমার বড় ভাইরা ভাবিরা এটার জন্য মানে খুশি হয় যে এদের কি হয়েছে। পরে একদিন ফের আবার ওর আব্বু আম্মু আমার বাসায় আসলো, আসার পর সেদিন আমি বাড়িতেই ছিলাম, বিয়ের এটা হচ্ছে চার মাস পর বাড়িতেই থাকি, তারপর ওর আব্বু আম্মু এসে আর ওই সে আলী নামে সে নেতা আসে, আসার পর আমাকে দেখে, দেখার পর বললো যে যা হবারটা হয়েছেই, এখন মেয়ে ভুলে করুক আর যাই করুক সহিসাই করুক, করেছে আমরা মেনে নিছি।
এই চার মাসে কি মেয়ের সাথে মেয়ের বাবা মার কোন ধরনের যোগাযোগ করতে?
হ্যাঁ হ্যাঁ, কথা হয় প্রতিনিয়ত, কথা বলে প্রতিদিন।
আচ্ছা,
বলতেছে যে ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হইলো, ছেলেদের দেখে পছন্দ হয়েছে, সমস্যা নাই, তোমরা আমার বাসায় বেড়াইতে আসো। পরে আমি মায়া বলতেছে আমার দুই ভাই হুজুর, আমার হচ্ছে কোনো সমস্যা বিনা চলে যাই, আমি আমার ভাইদের প্রতি আমার সে বিশ্বাস আছে। বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাব। পরে আমি যাই নারায়ণগঞ্জে আসি, আসার পর আমার শ্বশুর বাড়ি, ওই আমার জীবনে ফার্স্ট শ্বশুর বাড়ি আসা। আসার পরে আমার শাশুড়ি আমি সালাম করলাম, আমার দাদি শাশুড়ি যা আছে শ্বশুরকে সালাম করলাম। করার পর আমার খুব আদর যত্ন, সেই রকম মানে একটা জামাইটা যেভাবে আদর করে সেভাবে আমাকে অনেক আদর যত্ন, আমাকে জামা কাপড় কিনে দেয়, আসার জন্য ভাড়া দেয়, বলতেছে তুমি অত দূর থেকে আইসো। পরে আমি 3 দিন থাকে মায়ারে নিয়ে আমি ব্যাগ করে আমার দেশের বাড়িতে চলে আসি। 21-22 দিন পর ওরা আমার ফোনতে বলতেছে আমি অসুস্থ, মায়ার নিয়ে তুমি দেখতে আসো। আমি বাঁচবো কি না বাঁচবো নে এই কথা শুনে আমরা ফের দেখতে যাই।
কে বললো?
মায়ারাম্মু। বললো হচ্ছে আমরা ফের দেখতে যাই, মায়ারাম্মু দেখি সুস্থ, বলতেছে অনেকদিন মেয়ে দেখিনি এই কারণে মিথ্যা কথা বলে নিয়ে আসলাম, কিছু মনে করে না। আপনি তখন বাজে বেলা 12টা, এমন সময় আমার মায়ার ছোট ভাই, ছোট ভাই বলতেছে আচ্ছা বসির চলো বেড়াইতে যাই বাজারে যাই, পাশেই বাজার গিদ্দা বাজার। তখন আমি বললাম যে চলেন। বড় ভাই বলতেছে যাওয়ার পরে যে দেখে যে আলী নামের লোকটা ছিল না আমার বাড়ি গেছিলাম নেতা, সেই নেতা রিক্সা করে, কসে কি গো জামাই রিক্সায় ওঠো, আমরা হচ্ছে গাউছিয়া মার্কেটে ঘুরে আসি। তখন আমি বললাম যে না আমি টায়ার্ড আছি, আমি অন্য সময় যাবো না। বলতেছে না চলো। তখন আমাকে গাড়িতে উঠাই একটা মাঠের মধ্যে নিয়ে যাই বেলা 12টার পর, গোরস্থান, গোরস্থানের পাশে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দেখলাম যে আমার ওই মায়ের ভাই সহ 5টা ছেলে।
ওকে,
আসার পরে আমার ফোনটা প্রথম কেড়ে নিল, কেড়ে নিয়ে বললো যে মায়ের ফোনে ফোন দে, তুই মুই করে কথা বলছে, ফোন দিয়ে বলতেছে তুই ওর ভুলে যাতে বল। বললাম যে কেন ভুলে যাতে বলবো, তখনই হকিস্টিক ছিল, হকিস্টিক দিয়ে আমার মায়ের শুরু করেছে। তখন আমি দেখলাম যে আর দেখে ওদের হাতে চা পাতি, ভাবলাম যে ওরা তো আমার বাঁচাই রাখবে না। তখন আমাকে তারা অনেক মারধর করে যা শিখেছে, মানে বলতেছে ওর আব্বা বল, আমি আব্বাই বলতেছি আলীকে, এখন জীবন বাঁচানোর দরকার, বলতে তোর ফোন দিয়ে তোর বউরে গালি কর মায়ারে। আমি বললাম যে তুমি আমার ভুলে যাও, তোমার সঙ্গে আমি মিথ্যে অভিনয় করেছি, আর একটা মেয়ে দিয়ে নিয়ে সংসার করবো না, তুমি আর একটা ছেলের সঙ্গে সংসার করবা, লাইফটা ঘুরে নাও, তুমি কিছু মনে করো না। এই কথাটি মায়া কিন্তু বুঝে ফেলেছে, ওর মনে হয় কোনো অসুবিধা হয়েছে, ও তো এই ধরনের কথা বলে না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার ভাই নিয়ে গেল কি দিন করেছে, ও বুঝে ফেলেছে এই জিনিসটা। বাড়িতে অনেক চিল্লা চিল্লি করে, আর আমার প্রচুর পরিমাণ এত পরিমাণ ওই হকিস্টিক আর হচ্ছে একটা গাছের ডাল দিয়ে বেড়ে আমি 10টা ঘাই ঠিক পাইছিলাম শুধু বাবা মাকে শিক্ষার পারি। পরে আমার গা পুরো গা অবাস হয়ে যায়, শরীরে কোনো বল থাকে না, একটা ঝেঁঝি ধরার মতো একটা ভাব হয়ে যায়, সারা শরীরে একটা তৃপ্তির তৃপ্তির ভাব হয়, রক্ত চলাচল মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে এমন একটা ভাব। পরে আমার অনেক পানির পিপাসা লাগে, অনেক কান্নাকাটি বললাম যে দেখেন ভাই হয়তো আপনারা আমাকে মাইরে ফেলবেন, আমার তো হয়তো লাস্টটা আমার দেশের বাড়ি পুষাই দিয়েন, আর হচ্ছে আমার মরে যাওয়ার আগে আমার যদি একটা গ্লাস পানি খাওয়াইতেন, আমার অনেক পিপাসা লাগছে। আমি হচ্ছে রোডের পাশে পড়ে যাই মার খেয়ে, তখন জুতা দিয়ে আমার মাথার ভাড়ে লাঠি দেয়, আমাকে মাটিতে শোয়াই ফেলে, ফেলাইয়া একটা ওই আলী নামে নেতা আমাকে পোশাক খোয়ায়, তার ই বের করে পেন থেকে খুলে তখন পোশাক খোয়ায়। আমি তারপর অনেক খুশি যে আমি পানি পাইছি, পানির একটা কত নুনটা ওইগুলাই এখন কি আমি তো জানি মাইরে ফেলবো না, আমি ওইগুলাই খাই। খাওয়ার পর আমাকে মাইরে বাসে উঠাই দেয়, দিয়ে বলে যে বাসের কন্ডাক্টরে বলে যে পাগল, সে কিন্তু বাস থেকে নেমে যাচ্ছে যাবিনি, এটা একবারে যাত্রা বাড়ি যায় নামাইবা। পরে আমি যাত্রা বাড়ি আসি, আসার পর ভাবি যে আমার বউ ছাড়া আমি নিয়ে যাবো না, মায়ের ছাড়া আমি কুষ্টিয়া যাবো না, আমি নিয়েই যাবো, আর ফোন কিন্তু নাই। আমি ওই জায়গা থেকে 2500 থানায় যাই, 2500 থানায় যেয়ে আমি জিডি করি, জিডি করার পর সব কথা বললে আমার কথা শুনে পুলিশ বলে যে এখন তো ধরাই যাবে না, প্রায় 3টের সময় ওরা যখন বাসায় থাকে তখন ওদের ধরবো। তখন আমি ওই থানাতেই বসে থাকি, প্রায় 3টা বাজে তখন ওদের বাসায় যাই পুলিশ, আমি ওদের বাসায় নিয়ে যাই, বলে যে কে কে মাসে দেখাও। আমি ওই 4 জনের নামে কেস করি, 4 জন বলছি, 5 জনের নামে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ছোট সুমন্দি আলী আর রাকিব নামে একটা ছেলের নামে কেস করার পর তখন আমার ছোট সুমন্দি দেখাই পুলিশ, তাকে লাঠি মেরে খাট থেকে ফেলাই দেয়। এর মধ্যে পুলিশ বলে আগে বলেছে যদি আমি তোমার বোর কাছে যে শুনবো তোমার চেনে নাকি, যদি বলে যে হ্যাঁ চিনি আমি স্বামী তাহলে তোমার পক্ষে আমরা সাপোর্ট দেবো, যদি বলে যে এখানে চিনি তখন কিন্তু ভাই আমার কিছু করা থাকবে না। এই মেয়ে তো মেয়ে মানুষ মনে করে যার হাতে পড়ে তার, এখন তো মার পক্ষে চলে গেছে, আর আমার পুরো বিশ্বাস ছিল মায়া কোনোদিনও দুনিয়া উল্টোলে উল্টাবে না। তখন আপনার পুলিশ যে মায়াকে জিজ্ঞাসা করে মায়া আইলো, বলতেছে ইকছে নো, হ্যাঁ কথা কি হয়, কথা তো আমার স্বামী। তখন আমার ওই সুমন্দিক মারছে পুলিশ যে তুই ইক মারছিস কি করতে মারছিস, পরে ওদেরকে ধরে আমি পুলিশকে টাকা দিই মানে ওই জায়গায় যাওয়ার জন্যে। পরে পুলিশ বলতেছে আমি কুষ্টিয়ায় অনেক বছর ছিলাম, ওরা খুব ভালো, আমি ওদের সম্পর্কে জানি। পরে আমার শাশুড়ি একটু অন্য টাইপের সুদের প্রচুর পরিমাণ ব্যবসা করে, উপরের লোকের সাথে একটু হাত আসা, তখন অন্য নেতাকে ফোন দেয়, ওরা আবার টাকা মারে পুলিশকে। তখন পুলিশ আমার বিপক্ষে চেল্লাই বলতেছে এই তোর আমি 4 বছর হচ্ছে কুষ্টিয়া থেকে আছি, তোরা তো সর্বহারা দল করিস, তুই কোন গ্রুপের তাই বল। কথা আমি নিজ হাতে 33টা করজ দিছি, একমাত্র পুলিশ ঘুরিয়ে গেছে বিপক্ষে আমার ঘুরিয়ে গেছে। আমি বললাম যে আল্লাহ কি আবার সমস্যা, বলতে তুই অল্প বয়সের মেয়ে বিয়ে করেছিস, তোর বাড়ি থেকে গার্জেন নিয়ে এসে এই মেয়েকে নিয়ে যাবি, নাই তোর কালকে সকালবেলা জেলে ভরবো। পরে বললো যে এই ছেলে এই জায়গায় থাকুক, আমি সকালবেলা ওর গার্জেন আসুক পরে আমি ধরে নিয়ে যাবো না ছেলে। পরে আমার শ্বশুরবাড়ি রাখে বললো যে পালাতে যাতে না পারে গার্ডে রাখবা। তখন আমাকে গার্ডে রাখে, আমি বললো যে আমি অসুস্থ আমি দোকানে যাবো, দোকানে যে আমি 32টা ঘুমের বড়ি কিনে আমাকে দেয় না দোকানদার, আমাকে দেবে না। বললাম যে দেবে না, আমি তখন মিথ্যাটা বললাম, বলে যে আমি নেশা করি। আমি কিন্তু আসলে কোনোদিন বিড়ি কি জিনিস এগুলো কখনো টাচ করি নাই, আমি আমার বন্ধুরা আর অন্য কেউ আছে নেশা করে ই জানিছি শুনেছি এভাবেই করে। বললাম যে নেশা করবো দেন, তখন সে দেয়।
হ্যাঁ
তখন আমি ঘুমের পরে 32টা নিয়ে আসি, নিয়ে আসার পর বাড়ি এসে
32টা দিল কিভাবে ভাই?
দিল আমার জানাম নেশাখোর। আমি বলছি যে
নেশাখোর হলেও তো আপনাকে 32টা দিবে না, এটা তো ফার্মাসিস্টের দোষ। এখানে যদি কেউ শুনে থাকেন যারা ফার্মাসিস্ট আছেন, এই 32টা ঘুমের ওষুধ এটা কিন্তু খুব আইনি ইনিশিয়েটিভ নিলে আপনি কিন্তু একেবারে মানে উদ্ধার হয়ে যাবেন একেবারে, সো বি কেয়ারফুল। এগুলো কিন্তু আইনি দণ্ডনীয়, প্রেসক্রিপশন ছাড়া, প্রেসক্রিপশনের জীবনে 32টা লিখবে না, খুব ডেঞ্জারাস। তারপর আপনাকে দিল?
জি, দেওয়ার পর আমি বাসায় নিয়ে আসে 32টা একবারে খাই।
32টা খান?
জি, খাবার পর আমি খাবার পর আমার মায়া অন্য রুমে ছিল, আমি ভাবছিলাম দুনিয়া থেকে ত্যাগই করতেছি হয়তো। ও
মায়া অন্য রুমে ছিল,
ও ভাত খাচ্ছিল, আমি যে রুমে থাকি সে রুমে আছে আর ও রান্নাঘরে ভাত খাচ্ছে। কি করবো এখন, আমার হালকা খারাপ লাগতো, আমি কলের পার গেলাম বাথরুমের সাইডে, যে দেখলাম যে হারপিক পড়ে আছে। আমি ও হারপিক আবার উঠাই নিয়ে আসি, নিয়ে এসে রুমে যা হারপিক খাই,
আবার
হারপিক উপর হারপিক খাই। হারপিক এত মানে বালে বালে কি এক্সেস করতে, এত খারাপ জঘন্য জিনিস, মানে এত খারাপ বলে বোঝানো যাবে না। খাওয়ার পর আমার কাশি উঠে আসছে, অনেক কাশ। আমার মায়া ভাবছো কিভাবে, কারণ কি এত কাছে কেন আসে, দেখে যে আমার গাল দিয়ে নালা উঠছে বুমি আর হারপিক পড়ে রয়েছে। এটা দেখে ওর কিন্তু ভাত খাচ্ছিল, ও হারপিক নিয়ে খেয়ে ফেলছে, বলছে তুমি শুধু একা মরবা কেন, আমিও মরবো, ও খাই হারপিক।
আচ্ছা এই মুহূর্তে আপনি কেন খাইলেন?
এখন আমি খাইলাম, আমার পরিবার থেকে কেউ আসবে না, জানে নারায়ণগঞ্জে লোকরা অনেক কি আছে, তারপরে মেয়ে বয়স পুঁজি নাই, বিয়ের একটাই জানে পরিবার থেকে, হয়তো তারা কোনো খারাপ ব্যবহার করতে। আমি বলেছি যে এখন ওরা পুলিশের কাছে বলেছে বয়স পুঁজি না এই বলে মামলা করবে, আমি এই কথা বলছি, এই কারণে আমার পরিবার থেকে কেউ আসছে না। আমার আব্বু আম্মু বলতেছে তুই পালাই ফেলে আয়, ওই মেয়ের দরকার নাই, ওই মেয়ের জন্য জীবন দিসনি। পরে দুজনাই বিষ খাই, বিষ খেয়ে অনেক, তখন ওর আব্বু আম্মুরা আবাক হয়ে যায় কি অবস্থা, দুজনাই বিষ খাই। পরে আমাকে নারায়ণগঞ্জে হসপিটাল নিয়ে আসে, নিয়ে আসার পর তারা বলে যে কি হয়েছে, বলছে যে এমন হারপিক খাইছে আর ঘুমে পড়ি খাইছে, আমি শুধু হারপিক খাইছে। পরে বলছে আমরা পারবো না, আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যেতে হবে। তখন আমাকে ওই রাত্রেই ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে, নিয়ে আসে আমার পরিচয় কুষ্টিয়া দেয় না গোপন রাখে, বলে যে এর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জেই। পরে আমার 7 তলায় রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর মায়াকে 8 তলায় রাখা হয়।
আচ্ছা,
দুই জায়গায় চিকিৎসা হয়, আমি 2 দিন পর সুস্থ, মানে জ্ঞান ফিরি, আমি ঘুমে পড়ে খাইলাম আর মায়া পরে আপনার পরের দিনই সুস্থ হয়ে যায়। পরে আমি ওই মায়া মায়া বললে শিক্ষার বাচ্চা, হয়তো মায়া মনে হয় দুনিয়ায় বেশি নাই। মায়ার বড় ভাই বলতো ঠিকই অবস্থায় আছে, তুমি সুস্থ হও। পরে আমি সুস্থ হই, পরে সবাই এলাকার মাধ্যমে ওদের বাসায় নিয়ে আসে, আমাকে নিয়ে আসার পর সবাই নিন্দা করতে, জামাই আসে বিষ খাইছে, তোর মেয়েও বিষ খাইছে, এই মেয়ে তোর জন্য পাগল, তুই কার আটকাই আটকানোর চেষ্টা করছিস, তোর মেয়েই তো মারা যাবে। সবার কথা শুনে বলতেছে তাহলে এর সঙ্গে খারাপ ব্যবহার করছে, হয়তো আমার মেয়েকে নিয়ে যা খারাপ ব্যবহার করতারে, আমার মেয়ে যদি সেভাবে দিতে হবে। তখন সে বলে যে আমার মেয়েকে আমরা ত্যাজ্য পুত্র করে দেবো,
মেয়েকে মানে ত্যাজ্য করবে।
হ্যাঁ, ত্যাজ্য করবে।
আচ্ছা,
বলতেছে তুমি কি মেনে নেবা? আমি বললাম ও ত্যাজ্য কেন, বড় কিছু হলেও নেবো এটা বললি। তখন তারা কোর্ট থেকে একটা কাগজ করে, আমি আজও জানি না এটাকে সত্য মিথ্যা ত্যাজ্য ত্যাজ্য পুত্র হয় কিনা। তখন তারা একটা লিখিত আনে, ম্যাজিস্ট্রেট দেয়, মেয়ে কখনো ওই মাতা পিতার পরিচয় দিতে পারবে না, মায়া তো পরিচয় দিতে পারবে না, এবং তার মাতা পিতাও মেয়ে বলে দাবি করতে পারবে না। আর আরেকটা ই করে যে এই মেয়ে যেভাবে মারা যাক আমার দায়িত্ব, কেস হয়ে যাবে ডাইরেক্ট, যদি স্বাভাবিক ভাবে মারা যায় তা আমার দোষ, আমি তাও ই করি লিখিত দিই সাক্ষী, মানে সই দিয়ে মায়াকে নিয়ে চলে আসি কুষ্টিয়ায়। আসার পরে মোটামুটি আমাদের ভালোই সুখের দিন যাচ্ছে, সবকিছু বেবি আসে পেটে মায়ার, পরে বেবি হয়, বেবি হয়ে আমাদের দিন খুব ভালোই কাটছিল। বেবির নাম হচ্ছে জুনাই শেখ সিনহা, হয় 25/8/2015 ইংরেজি।
আচ্ছা, আপনাদের বিয়েটা হয়েছে কত সালে, মানে এই প্রেম রিলেশন হলো
মে মাসের 10 তারিখে 2014 সালে।
চোদ্দ সালে?
জি। আচ্ছা, তখন আমরা অনেক সুখে যায়। এবার ওর আব্বু আম্মু বলতেছে একটা মেয়ে তোমার খুব আটকানোর চেষ্টা করছি, থাকবে না, তুমি এসে ঘর জামাই থাকো আমাদের বাসায়। যা ভুল মানুষ তো ভুল করেই ফেলে, আর তুমি আসো আমি তোমার কর্ম লাগাই দিই। পরে বললাম যে না, আমার আব্বা আম্মু আমার জন্য ঘর করে দিয়েছে, জায়গা জমি কম বেশি আছে, আমরা এটাই নিয়ে থাকি, আর আপনার মেয়ে তো অসুবিধা হচ্ছে না। পরে আমার যখন আমি কাজে যাই তখন মায়ের আম্মু মায়াকে ফোন দিয়ে কাঁদে, বলছে তুই অত দূর, তোর আমি দেখতে পারি না, কাছে থাকলে কিছু দিতাম, সবকিছুই করতাম, তুই অনেক দূরে, তোর কিভাবে দেবো? আড়াই বছর ঘর সংসার করি, আর মায়া আস্তে আস্তে আমার প্রতি কেমন যেন ই হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। বলে তোমার আম্মু আমার সঙ্গে রাগ করে, তোমার আম্মু এটা করতে বলে ওটা করতে বলে, আমি তোমার ভাত খাই, ওর হুকুম শোনার দরকার কি? আর এর মাঝে আমার বড় ভাইদের বাচ্চা তো হয় না, আমার বড় ভাইদের বাচ্চা নিতে দেয় না, কোলে মায়া,
আচ্ছা,
ও নিতে দেয় না। একদিন আমার বড় ভাইরে বলেছে একটা জন্মদিন নিগা, এমন খারাপ ভাষায়,
তারপর মায়া এগুলো করতেছে।
জি,
আচ্ছা, মায়ার ব্যবহার এখন একটু অন্যরকম হয়ে
গেল, অন্যদিক চলে আসছে।
আচ্ছা, এই ব্যাপারটাই আমি ভাবছিলাম যে কিছু একটা নেগেটিভ আসবে, এবং ওরা দুজনের মিলে যা পোহালো এত কম বয়সে, পুলিশ, তারপর হচ্ছে ও মার খেলো, শুধু মার না, মারের সাথে হচ্ছে খুব বাজে যে ব্যাপারটা, ওকে হচ্ছে প্রস্রাব খেতে দেওয়া হলো, তো পরিমাণ মারলো যে আপনার মনে হচ্ছিল যে শরীরের রক্ত চলাচলই বোধ হয় বন্ধ হয়ে গেছে। কি নির্ধারণ যে ওকে প্রস্রাব খেতে বাধ্য করা হলো? আপনি সেগুলো সহ্য করলেন, আপনার ভিতরে ভালোবাসা ছিল খুব স্ট্রং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা আর একটা অংশ বাকি রয়েছে আমাদের অনুষ্ঠানে, সেই অংশটাকে নিয়ে ফিরে আসছি, ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, একটা প্রেমেরই গল্প আপনি ধরে নিন আজকের এই গল্পটাকে, বা এটা একটা প্রেমেরই গল্প, কিন্তু এই গল্পের মধ্যে দিয়েই অনেকে অনেক ধরনের গাইডলাইন তার জীবনে পাবেন, আমি শিওর। আপনারা শুনছেন বশিরের জীবনের গল্প, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর্য সেতু বশিরকে সাথে নিয়ে ফিরে এসেছি এবিসি রেডিও 89.2 FM এ। বশিরের জীবনের গল্প শুনছি একেবারে শেষের দিকে আমরা, আর এখানে নম্বরটি আমি বলতে চাই যেখানে ফোন করলে আপনিও এই অনুষ্ঠানের একজন অতিথি হয়ে লাখো লাখো মানুষকে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এবং আর্য সেতু নামে যে পেজটি আছে, অনেকগুলো ফেক পেজ আছে, আপনি অরিজিনালটা খুঁজে পাবেন এই অ্যাড্রেস দিয়ে সার্চ করলে, facebook.com/setu.abcradio। এই অ্যাড্রেসে যে আর্য সেতু আসবে সেটা অরিজিনাল, 40,000 উপরে সেখানে লাইক রয়েছে। আপনি প্লিজ এই পেজটির সাথে কানেক্টেড থাকুন, এবং অন্যগুলো সব ফেক পেজ, আপনি বিপদে পড়তে পারেন এই পেজগুলোর সাথে কানেক্টেড থাকলে, ফেকগুলোর সাথে। আচ্ছা, বসির কাছে ফিরছি। আপনার স্ত্রী এখন একটু খারাপ ব্যবহার করলো, আপনারা মোটামুটি সুখী ছিলেন না?
জি জি, অনেক সুখে ছিলাম। আমার আব্বু বাজার থেকে ওর জন্য আপনার সিঙ্গারা, জিলাপি এগুলা নিয়ে আসতো, নিজের মেয়ের মতন খুব ভালো জানতো, বলে যে তোর ধরে আইসে বাপ মা ছেড়ে তোর জন্য এত কিছু করছে, মানে আমার থেকে বেশি কেয়ার করতো। ও খারাপ ব্যবহার করা শুরু করে, আমি প্রতিদিন কাজ করি, কাজ করতে করতে একদিন হঠাৎ বাড়ি এসে মায়া বলতেছে বিচার করা লাগবে। আমি বললাম কিসের বিচার? বলতেছে তোমার আম্মু আমাকে মারছে। আমি বললাম যে রাগ হয়ে গেছে, কি রে আম্মু মারবে, আম্মুর কাছে গেছে, কি আম্মু তুমি মায়াকে মারছো? তা আম্মু বলতেছে ও আমার মেয়ে মতন, না আমি কোন এক কারণবশত এমনি মারতে পারি। তাই বললো আমার মাটি তার চুল পাই ধরে সয় ফেলবে। মায়া
আপনার মাকে?
আমার মাকে।
আচ্ছা,
ওই চুল ধরে মানে মাটি পারে ঘুরাই নিয়ে বেড়াইছে, উঠাই নিয়ে বেড়াইছে।
এটা মায়া করলো?
মায়া করলো। ওই যে আপনার ধান ধরতে কয়েছে, আর আমার মা কিন্তু স্বাভাবিক অবস্থা তখন পাগল লাগে, ই মেন্টালি প্রবলেমই আছে,
আচ্ছা,
সুস্থ হয় নাই।
ও উনি পরে আবার যে 3-4 মাস পরে অসুস্থ হয়ে গেল ওরকমই ছিলেন?
হ্যাঁ, ওইভাবেই ছিল।
আচ্ছা,
পরে চুল পাই ধরে মারছে। পরে আমি নিজের থেকে ভাবলাম যে মায়া থাকবে না, মানে এর মধ্যে হয়তো একটু খারাপ বোধ করছে, বা সহজই হয়েছে, এই পরিবেশ সময় নিতে পারতো না।
আচ্ছা, আপনি মায়াকে ব্যাপারে কিছু বলতেন না যে আপনার মার সাথে এরকম করতো? মার সে তো বেশি কিছু পৃথিবীতে কিছু হওয়ার কথা না। কোনো
সব ধরনের বোঝাইছি, বলতেছে তোমার আম্মু তুমি কাজে যাও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমার আব্বু খারাপ ব্যবহার করে। আমি বললাম যে আমি তো দেখি তোমার জন্য ভালো কিছু কিনেই নিয়ে আসে, খারাপ ব্যবহার তো করার দেখিনি। আর বললাম যে আব্বু আম্মু মুরব্বী হয়ে গেছে, আর বাঁচবি আনে কয়দিন, কয়দিন সহ্য করো, এমনি তুমি মানে ঠিক হয়ে যাবা, আমি পরিবেশের সাথে মিল খেয়ে যাবানে। পরে ও
মানে আপনি এভাবে বলতেন, আপনি আরো বউ সাপোর্ট এগুলো বলতেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ,
যাই হোক। হ্যাঁ, তারপরে
পরে আমি ওকে নারায়ণগঞ্জে পাঠাই দিই। আমি ওর প্রতি এত ভালোবাসা, ওর সিটে পাশে সিটে কেউ বসবে, এই জন্য আমি দুইটা সিট টিকিট কাটি, একটা বাসে একটা সিট থাকা। এবং আমার কাছে একটা ফোন, ওর কাছে ফোন দিইনি, যোগাযোগ করার তো কোনো সিস্টেম নাই। আমি আপনার সুপারভাইজারের নাম্বার নিই এবং অতিরিক্ত 200 টাকা টিকিট বাদে আমি সুপারভাইজারের টাকা দিই, বলছি এ যাতে কোনো রাস্তায় কোনো কিছু না ঠিক মতন ঠিক জায়গায় পৌঁছাই দিবেন নারায়ণগঞ্জে, আর আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট থাকুন ফোনে। ও নারায়ণগঞ্জে যায় পৌঁছাইলে পরে আমি ফোন দিয়ে গেছো না, বলছে হ্যাঁ সবকিছু ঠিক আছে, ছেলে তখন 13 মাস বয়স, যখন আমার বাড়ি থেকে যাই। এমন এক সময় আমার শাশুড়ি মায়া আম্মা বলছে মায়া তোমার সঙ্গে সংসার করবে না, আমি হাসছি মানে কি কি বলেন, নিজের কাছে একটা কেমন লাগছে। বললাম যে রাত একসঙ্গে থাকলাম আর সকালবেলা এই কথা বলছে, বলছে হ থাকবে না তোমার ভাত খাবে না, কারণ কি বলছে তুমি ওর বাড়ি থেকে বের করে দেবো। বললাম বের করে দিয়েছি প্রায় 7-8 মাস আগে কথা, আমি পরে 4-5 বার আপনার বাড়ি আইসি।
বের করে কোথায় দিচ্ছেন? আপনি তো নিয়ে আসছেন যাতে থাকতে পারছে না, এই জন্যই তো।
হ্যাঁ না বলতেছে তুমি রাত্রে বাচ্চা সব পাঠাই দিছো আমার বাড়িতে এই জন্যে। আমি বললাম যে আচ্ছা আমি যে পাঠাই দিই তাহলে আপনি প্রথমবার বলতে পারতেন, আমি এতবেলা আসলাম টাকা পয়সা সবকিছু খরচ মরচ করে 5-6 বার আলাম বাদ বাকি ঈদে তো ওর আব্বু আম্মু সব জামা কাপড় কিনে দিছি, ওর কিনে দিছি ডিমরি পার্ক আছে হলিডে ওই জায়গায় আপনারা হচ্ছে 8,000 টাকা একদিন খরচ করি সবার নিয়ে যাওয়া পরিবারের লোকজন। আমি বললাম মায়ের ডাক দেন, মায়ের ডাকা হইলো, মায়া বলছে হ্যাঁ ভাত খাবো না মানে সংসার করবো না। আমি শুনে অবাক হয়ে যাই, কি বলছো তুমি? বলছে তোমার আম্মু আমাক মারছে তুমি বিচার করনি। আর এই কথা বলার পর আমি চলে আসি মানে মনে কষ্ট নিয়ে, আসার পর বাড়ি এসে বলি যে মায়া বললো আসবি না আমার আম্মুক বলি, ওই আম্মু তুমি মারছো এই কারণে হয়তো সে আসবে না, বলছে সেও তো মারছে। আমি অনেক খুব ইমোশনে পড়ি, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই এর জন্য। আর আম্মু বলছে চ মায়ের বাড়ি আমাকে নিয়েছ, মায়ের বাড়ি আসে আমার আম্মু, আমি নিয়ে আসি। আমার আম্মু মায়ের পা জড়া ধরে যে মায়া আমি যদি তোমার কাছে অন্যায় করে থাকি তুমি মাফ করে দাও, তুমি ভিন্ন হয়ে থাকো, তুমি আমার ছেলের সঙ্গে কুষ্টিয়ায় যাও। ওর আম্মু বলতেছে যে আপনি বড় মানুষ ও ওর পা জড়া ধরার দরকার কি? তো তখন আমার আম্মু বলতেছে আমি বললো ওর কাছে অন্যায় করেছি এই জন্যই পা জড়া ধরছি, আমি যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দিও। তখন তারপরে বলছে না আমি ওই বাড়িতে যাবো না, তখন দেখলাম আর আসবো না, আমি আবার দেশে চলে আসি আম্মুর সঙ্গে। এর মাঝে আমি কিন্তু আমার ছেলের প্রতিনিয়ত খরচ দিই, ঈদের খরচ দিই সবকিছু, ওর সঙ্গে আমার কোনো ইয়ে নাই, বলে যে তোমার ডিভোর্স দিয়ে দেবো, আমার শাশুড়ি বলে ডিভোর্স দেয় না আমাকে। এইভাবে 2.5 বছর চলে গেছে। এর মধ্যে কিন্তু আমার আমি যে মাঝে সাথে আমি ছেলেকে দেখে আসি, আমার শাশুড়ি বললে আমার মেয়ে তো তোমার কাছে আমার ছেলেও যেতে পারে এবং আলাদা ঘরে থাকতে দেয়, আচ্ছা এই ধরনের কথাবার্তা বলে বলে যে তোমার ডিভোর্স দিতে বলে। আমি তখন একটু উত্তেজিত হয়ে যাই, বলে যে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেন আর আমার ছেলেটা আপনি দিয়ে দেন। তখন ও বলে যে ছেলে বড় হলে এমনি চলে যাবেনি। মায়াকে বলি মায়া একটা বাচ্চা হয়েছে, দেখো তুমিও একটা সংসার পাবো আমিও একটা সংসার পাবো, কিন্তু ছেলেটা কিন্তু এতিম হয়ে যাবে। আর এই সামান্যিক তো দোষের কিছু না, মানুষ কত বড় পাপ করে একসঙ্গে কি ঘর সংসার করছে
সেটাই। কিন্তু আবার এতদিন পরে 7-8 মাস আগের ঘটনা নিয়ে, হ্যাঁ 7-8 মাস পরে গিয়ে এই ধরনের ইস্যু অ্যারাইজ করা, পেছনেই বা কারণ কি?
আমি এটা জানি না। আমার কাছ থেকে সে ফোন একটা স্ক্রিন টাচ ফোন কিনে আমার কাছ থেকে টাকা নিয়ে সে ফোনে কথা বলে এখন কি করে আমি তা জানি না।
আচ্ছা আপনার সাথে কোনো যোগাযোগ এখন নেই?
ওর সঙ্গে আমার যোগাযোগ, আমি মাস মাসের 12 তারিখ ওদের বাসায় যাই, আবার নতুন করে 3 বছর পর ডেকে নিয়ে যাই, বলতে যে আমার মেয়ে তোমার সঙ্গে ঘর সংসার করবে তুমি ঘর জামা হয়ে থাকো।
আপনাকে আবার ডাকে?
হ্যাঁ আবার ডাকে। আমি আমার যাই ডাইং এ চাকরি দিয়ে দেয়, তখন আমি ওদের বাসায় যাই, কিন্তু ও বল তোমার কানে আমি শুধু ছেলের জন্য মুখুজে তাকায়, তুমি আমার নামে স্বামী হয়ে থাকবে। আমি খুব কষ্ট পাই, বললাম যে তোমার জন্য আমি 3 বছর এইভাবে আমি আছি আর তুমি আমাকে বলছো যে আমি তোমাকে স্বামী হিসাবে নামে রাখবো, এটা কি ধরনের কথা? আর আমার সঙ্গে যে নাম্বার কথা বলতো আমি ওদের বাড়ি এসে দেখি সে নাম্বার বন্ধ। মায়ের ভাবিরে বললাম যে ভাবি ও সিম অফ করেছে, কথা এতদিন তুমি ছিলে না পাশে, এটা স্বাভাবিক একটা মেয়ে এক জায়গায় কথা বলতে পারে, কিন্তু এই ব্যাপারে নিয়ে তুমি কোনো সমস্যা করো না। বললাম যে না কোনো সমস্যা করবো না। পরে ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার সঙ্গে মেলামেশা করেন, একসঙ্গে থাকেন এক ঘরে। পরে আমি চাকরি থেকে আসছি যে আমার আপন চাচা শ্বশুর সে বলতেছে আমার এইদিকে আসো, আমি আসলাম, বলতেছে তুমি কি নেশা করো? সে বললাম যে না তো, কথা আমি আবার ট্যাবলেট বিক্রি করি, তোমার যদি লাগে তুমি নিতে পারো। আমি অবাক হয়ে গেছি, পরে মনে করলাম চাচা শ্বশুর কোনো ফল ঠেলে লাগবে নাকি। আমি পরে বলতেছি না খাইনি, যদি লাগে নেবো না, এই কথা বুঝলে আমি চলে আসি। আসার পরে আমি মায়াকে বলি এই কথা, এই ধরনের একটা লোক রাস্তা থেকে আমার বড়ির কথা বললে তুমি কি খাও নাকি। তখন মায়া বললে যে কোন লোক? বললাম যে আমি 2 দিন পর বলবো না এই কথা, আমি আগে নিজে ঠিক হ্যাঁ। পরের দিন সকালবেলায় বলতেছে মায়া এই বাড়ি থেকে চল যাও। বললাম যে কে? বলতেছে তুমি আমাকে সন্দেহ করো, সন্দেহ করো আর তোমার আছে রাস্তাঘাটে ওই মানুষ বড়ি বিক্রি করতে যায় তুমি কিনার জন্য পাশ ধরে থাকো। আমি তখন বললাম যদি আমি কিনি তোমার কাছে সে কব কে, আমি তো গোপনে খাবো, আর এটা করেছে তোমার হচ্ছে চাচা, আমি এই কথা যে বলবো তোমরা তো মেনে নিতে পারবা না। আমি এখানে আমার নিজের ভিতর গোপন রাখছি আর বললাম যে আমি তোমার উপর সন্দেহ করবো কেন, আমি যদি সন্দেহ করবো আমি 3 বছর পর তোমার কাছে আসলাম কে, আমি তো অন্য জায়গায় আবার নতুন করে সংসার করতে পারতাম, তুমি আমার জন্য ওয়েট করো, আমি কি সন্দেহ করার জন্য এই জায়গায় আইসি? আমি এই কথা বলে তখন বলছে না তুমি চলে যাও, আমি কিন্তু যখন যাই এবার মার্চ মাসের 12 তারিখে তখন আমি বাড়ি থেকে ডিনার সেট নিয়ে যাই, নকশি খাতা নিয়ে যাই 3600 টাকা দামের, বাজিরিকা পাখি নিয়ে যাই 4টা,
আচ্ছা
5000 টাকা নিয়ে যাই, মানে বাসা ভাড়া থাকা লাগবে এই জন্য। পরে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়, আমি আবার খুব আঘাত পাই, অনেক কষ্ট হয়, আর ছেলের জন্য 50টা গেঞ্জি নিয়ে যাই, 20টা প্যান্ট নিয়ে যাই।
আচ্ছা
আমার সঙ্গে ফের বাড়ি থেকে বের করে দেয়, আমি হচ্ছে 2500 থানায় যায় ফের জিডি করি। পুলিশ নিয়ে আসার পর ওদের বাড়ি বউ বলতেছে আমি ওর ভাত খাবো না, ওর ছেলে হলে ওর বাসায় চলে যাবেন। পরে আমি বাড়ি আসার পর এই কদিন আমি নিজেকে ঠিক রাখতে পারি না ভাই, প্রতি রাত্রে আমি ঘুমাইতে পারি না, এত পরিমাণ খারাপ লাগে, রাত্রে ঘুম আসলে মনে হয় যে মায়া আর একজনের বউ হয়ে গেছে, আর একজনের সঙ্গে কথা বলছে, আমার ছেলেকে মেরে ফেলছে, আমি আমি একটা রাতও ঘুমাতে পারিনি, আমার প্রতি রাত খুব কষ্ট হয়, বুক জ্বলে যায়, তারা খুব কষ্ট লাগে, আমার প্রতি মুহূর্ত মনে হয় আমার মায়া আমার জীবন ফেরত আসুক, আমি মায়াকে চাই, আমি তো কোনো অন্যায় করিনি, এই কারণে যে আমার জীবন থেকে মায়া চলে যাবে, আমি ও খুব আদরে রাখতাম, আমি ও কিভাবে সুখে থাকবো আমি সেটা চাইতাম, আমি কতদিন নিজের সুখ চাইনি, আমি এত বড় কষ্ট দিবে, আমার একটা রাত্রেও কোনো ঘুম হয় না, না আমি যখন ফোন দিই ফোন থেকে বিজি, আমি মেনে নিতে পারি না, আমার কি কারণে এমন অপরাধ, আমার কি দোষ আমি আজও জানি না, কি করতে সে আমার চোখে এমন করলো।
প্রিয় শ্রোতা, বসির জানে না যে ওর দোষ কি, ওর দোষটাই ও খুঁজে বেড়াচ্ছে, কিন্তু একটা ব্যাপার কিন্তু ও জানে যে মায়া নামের মেয়েটিকেও ভালোবাসে, ওদের ভালোবাসাটা কিন্তু অনেক মধুর ছিল যেটা আমরা গল্পে দেখলাম, আজও আছে ওদের ভালোবাসাটা, এখনো মধুর, হয়তো বশিরের পক্ষ থেকে অল্প বয়সের প্রেম ছিল যদিও, আর অল্প বয়সের প্রেমই বোধ হয় খুব মধুময় হয়। একটা ব্যাপার দেখুন যে বশির কিন্তু মায়াকে বিয়ে করার জন্য প্রথমে কি করলো, নিজের গলায় পটি ধরলো, এবং মায়ার ভাইদের কাছে মার খাওয়ার পর ওরা দুজনেই আত্মহত্যা করার চেষ্টা করেছে। কি পরিমাণ ভালোবাসা, ভালোবাসার কমতি কিন্তু ছিল না সেখানে, কিন্তু হঠাৎই সব যেন উল্টো পাল্টা হয়ে গেল। আর যে কারণেই আমি বারবার বা প্রায় একটা কথা বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এবং আপনারা জানেন যে একটা কথা প্রচলিত আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। হতে পারে যে বশির কাছ থেকে দূরে থাকার ফলেই মায়া বশিরকে ভুলে গেছে, ভুল বুঝছে, এবং বশিরের মার সাথে মায়ের প্রায় কিন্তু ঝগড়া হতো, যে কারণেই তাকে বাড়িটা ছাড়তে হয়। আর এই ঝগড়া অর্থাৎ শ্বশুর বউয়ের ঝগড়া, এটা আমাদের সমাজের একটা ব্যাধি আমি বলবো, আর এই ব্যাধিতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটা স্বামী, একজন প্রেমিকের মন, একজন বাবা। কিন্তু বশিরের সংসার জীবনেও হয়তো কিছু ভুল ছিল, কিছু হিসেব মিলাতেও ভুল করেছে, কিন্তু সবকিছুর পরেও ও মায়াকে ভালোবাসে, আর সেই ভালোবাসাগুলো কিন্তু কান্না হয়ে ঝরছে এখন ওর চোখে। সংসারের খুঁটিনাটি ঝামেলায় আজ দুজন দু প্রান্তে, আর তার ফল ভোগ করতে হবে তাদের এই সন্তানকে। শেষে আমি একটা কথাই বলবো যে ধৈর্য এবং সমঝোতা, এই ব্যাপারগুলোই কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সংসারের অনেক ঝামেলায় মানে মিট করে ফেলতে পারে, একটা সুখ বয়ে আনতে পারে, কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে। আর আমাদের আজকে কাম্য যে বশির এবং ওর স্ত্রী আবার একসাথে থাকুক, ওদের সংসারটা একটু ভাঙা সংসারটা আবারও জোড়া লাগুক, এটাই আমাদের কাম্য। আর বশির মায়ের প্রতি কোনো ভুল করে থাকলে সেই ভুলগুলো যেন শুধরে নিতে পারে, ওর ভুল শুধরানোর সময় এখন, কারণ দূরে থেকে অনুভব করছে ওর ভালোবাসাকে। আমাদের সবার কাম্য, এবং আমরা দোয়া করি ওদের সংসারটা আবার সুখে ভরে উঠুক। আর এই শুভকামনায় আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, কথা হবে আগামী বুধবার আবারও ঠিক একই সময় রাত 11টায় কোনো একজন মানুষের জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবিসি রেডিও 89.2 FM এর সাথেই থাকবেন। ওকে, যাওয়ার আগে আপনি একটা গান শোনাতে চেয়েছিলেন, আপনি গান করতেন বিভিন্ন জায়গায় বলেছেন, একটুখানি গান শোনান, গানটা শুনতে শুনতেই আজকে আমরা চলে যাচ্ছি, এবং আগামী বুধবারে আরও একটি জীবনের গল্প নিয়ে আমরা একই সময় হাজির হব রাত 11টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।
কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গপিও আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ছেলে আশা দিন যাবে মাতা হয়ে প্রাণে দিবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিন দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিন দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। আঁখি জল তবু চোখে ঝর ঝর অবিরাম ধরবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপিয়ে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।